13 ডিসেম্বর 2016।
ترجمان کابیر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان مدرسہ مرکز العلوم شانارپار ঢাকা।
এখানে কেউ ছবি টবি তোলার সিস্টেম নেই তো ভাই, আবার এই সুরে সবাই এই লোকজন দেখবে না, আর এই থোড়া থোড়া এখানে ছবি তোলে না তো কেউ, কোন জায়গায় মা পেলে গিয়ে সুস্থ বসা যায় না, লোকেরা ছবি তোলে ভিডিও করে কি এগুলো আল্লাহ জানে। এইরকম সুন্দর দিনে মা পেল যেখানে মানুষ আল্লাহ রসুলের মহব্বত শিখবে, আখেরাতের দামি সম্বল জোগাড় করবে, সেখানে এত বড় ক্ষতির মধ্যে তো না পড়া চাই। কেউ ছবি না তুলি ভিডিও না করি, আল্লাপাক যখন যতক্ষণ তৌফিক দেন ততক্ষণ দিনের কথা শুনি, আল্লাহকে খুশি করি, নূর কামাই করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এত রাত মুফতি আনোয়ার সাহেব কি করবে এখন, অপেক্ষা তো করতেছে, রাতও তো শীত, শীতও পড়তেছে, কোনটা কি হবে এখন। আমি তো মনে করছিলাম যে 10টা বাজে, হুজুর বয়ান করতে গেছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথা করেন, তো মনে করলাম যে 10টা বাজে কোনো মুশকিল নেই। ওনার বয়ান শেষ হলো তো এখন দেখি যে 11টা বাজে, আগে খেয়ালই করিনি। খুব দামওয়ালা আর কোন মুসলমানের এক পয়সার দাম নাই, এটা একদম বাজে মানুষ। এরকম যে ব্যক্তি বুঝে বা মনে করে সে কোরআন সুন্নাহ থেকে একদম বেখবর, ইসলামের কোনো জ্ঞান এখনো সঠিকভাবে তার মধ্যে আসে নাই। ঈমান এবং ইসলাম যার মধ্যে থাকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যে একদম সবচেয়ে নিচু একদম দুর্বল কমজোর ঈমানওয়ালা, যে এর নিচে কোন দুর্বলতম ঈমানওয়ালা আর নাই। বুখারী শরীফের হাদিসে আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই কমজোর দুর্বল গুণাগার মুসলমানকে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার বরাবর জান্নাত দান করবেন। শুনতেছেন বিয়ে বন্ধুরা, এটা কোনো কোনো গবেষকের কথা তো না, কোনো চিন্তাবিদের কথা না। আরেকটা বিষয়ের মধ্যে যোগ করতে হবে, সেটা হল সুরায় নাজমে কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে সুরায় ওয়ান নাজম এর মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন, কোরআন শরীফের মধ্যে বিশ্বাস করবে না এটা কি মুসলমান থাকবে, কাফের হবে না। কিছু মুসলমানদের বেশি রকমের মেজাজ হয়ে গেছে বর্তমান বিশ্বে, জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা, সাহিত্য চর্চা, গণতন্ত্র চর্চা, মতবাদ চর্চা, এর মধ্যে আরেকটা যোগ হয়ে দিয়েছে ইসলাম চর্চা এবং ইসলামের গবেষণা। যে যে লাইনে গবেষণা করে করে, কিছু লোক ইসলামের গবেষণা করে যে ইসলামে কি আছে, গবেষণার থেকে লোকটা বুঝতে চেষ্টা করে। এই লোকটার এটাকে দোষ বলা যাবে বলে আমার মনে হয় না, ভুল বলা হবে, কিন্তু শেষে যেটা একটা কঠিন দোষেই পরিণত হয়ে যায়। প্রথম এটা ভুলের জন্য প্রথম তো প্রশংসনীয় যে ইসলাম সে জানতে চায়, ইসলাম জানতে চাওয়া তো আল্লাহর কসম কোনো দোষের বিষয় না, সম্পূর্ণটাই প্রশংসনীয় বিষয়। কিন্তু ডাক্তারি শাস্ত্র যদি কেউ ব্যক্তিগতভাবে জানতে চায়, ব্যক্তিগত গবেষণার দ্বারা ডাক্তারি পড়ে বড় ডাক্তার হইতে চায়, তো ডাক্তার হইতে চাওয়াটা প্রশংসনীয়, ডাক্তারি বই পুস্তক পড়াটা এটাও প্রশংসনীয়, জ্ঞান জানলো, জ্ঞান বাড়লো, বিদ্যা বুদ্ধি বাড়লো। কিন্তু ব্যক্তিগত পড়ার দ্বারা একজন নিরাপদ এবং বিজ্ঞ ডাক্তার হইতে পারা, এটা কি চূড়ান্ত মনে করা, এটা কি নিরাপদ না বিপজ্জনক, কি ঠিক কিনা ভাইয়েরা? আমার ভাইয়েরা, দুনিয়ার লাইনের যে লেখাপড়া এগুলো তো চোখে দেখা যায়, বোঝা যায়, কিন্তু কোরআন সুন্নার যে এলম এবং মহান আল্লাহ রসুল যে এলম এবং জ্ঞান বিতরণ করেন, সেটা সিরফ আসমান থেকে আসে, সেটা খালি মাথা দিয়া, চিন্তা দিয়া, গবেষণা দিয়া। আমার প্রিয় বন্ধুরা, যারা মুসলমান তাদেরকে বলি, এটার কোন চূড়ান্ত একটা রেজাল্ট বাইর করে নেওয়া গবেষণার দ্বারা, আল্লাহর কসম এটা ঠিক না, সম্পূর্ণ ভুল ধারণা। এই যে প্রশংসনীয় বিষয় মনে করে অনেকে আগাইতেই থাকেন লাগাতার, শেষ পরিণতি কি দাঁড়ায় সেটা খেয়াল নেই। ওই যিনি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স সিরফ নিজের ব্যক্তিগত গবেষণার দ্বারাই ফাইনালে পৌঁছতে চান এবং যোগ্য সফল চিকিৎসক হইতে চান, আর তিনি যদি চেম্বার খুলে চিকিৎসা আসলেও করেন, অপারেশন আসলেও করেন, সেটার পরিণতি কেমন হবে? ঠিক যেই মানুষটা ইসলাম সম্পর্কে ব্যক্তিগত গবেষণা অথবা গবেষকদের গবেষণার আলোকে ইসলাম বুঝতে চান, বুঝাইতে চান, তো সেই লোকটার পরিণতি এর চেয়েও ভয়ঙ্কর হয়। আল্লাহ তাআলা সব মুসলমানকে আল্লাহ রসুলের দেওয়া ইসলামেরই অনুসরণের তৌফিক দান করে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল তিনি নিজের খেয়াল থেকে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার যে মন্তব্য, তার যে বক্তব্য, তার যে কথা, তিনি যেটা দিন হিসাবে পেশ করেন, সবটাই আমি আল্লাহর তরফ থেকে ওহির যুগে প্রাপ্ত, ওহির মাধ্যমে প্রাপ্ত, ওহির মাধ্যমে আমি যা দিই সেটা তিনি নেন, সেটা তিনি বলেন। এজন্য তোমাদের দায়িত্ব হল যে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল যা যা দেন সবটা আমার, এটা তোমরা নেও, আর যে বিষয়ের থেকে বারণ করেন, নিষেধ করেন, তোমরা থামো, বিরত থাকো, দূরে থাকো, তাহলে তোমরা নিঃসন্দেহে কামিয়াব হবে। সেই রসুল যাকে আল্লাহ পাক যতটুকু দেন এবং যা দেন তাই তিনি দিন হিসাবে পেশ করেন, তিনি যখন এই কথা বলেন যে সবচেয়ে একদম নিকৃষ্ট গুনাহগার মুসলমান, তাকেও আল্লাহ পাক এই দুনিয়ার দশ দুনিয়া বরাবর জান্নাত দান করবেন, ফের এরপরে এটাকে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে? আর হাদিস তো বুখারী শরীফের, শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই আবু সাঈদ, আমার তো মনে পড়ে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এই দুনিয়া এবং দুনিয়ার বরাবর জান্নাত বা এই পরিমাণ নেয়ামত আল্লাহ পাক দিবেন, আমার তো এতটুকু মনে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি আমি একবার না দশ বার শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি বলতেছেন যে দুনিয়া এবং দুনিয়ার সব দুনিয়ার দশ দুনিয়ার সমান আল্লাহ পাক জান্নাত এবং নেয়ামত তাকে দান করবেন। উত্তর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলছেন, আমার প্রিয় বন্ধুরা, এটা তো হলো হাদিস শরীফের কথা, এরপরে কোরআন শরীফ থেকে বলি আমি মুসলমানের মর্যাদা। আশ্চর্য, মুসলমান মুসলমানের সম্মান করতে জানে না। এর থেকে আফসোস এবং দুঃখজনক, বেদনাদায়ক, বিপজ্জনক, লজ্জাজনক আর কি হইতে পারে? মুসলমান, তুমি মুসলমানকে সম্মান করতে পারো না, যে মুসলমানই দেখো তাকে দুষ্ট মনে করো, নিচু মনে করো, তো ভালো মানুষ তোমার নজরে কে? নমরুদ। কি কথা বুঝেন নাই? তোমার নজরে ভালো মানুষ, সুন্দর মানুষকে নমরুদ, না কে আবুল আহাব, না আবু জাহাল। মুসলমানরা বিধর্মীদের প্রশংসা করে ওদের বাহ্যিক গুণগুলো দেখার কারণে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে একটা মানুষ মুসলমান না হলেও সে যদি একজনের সঙ্গে সদাচার করে, এটা সুন্দর গুণ। একজন অসুস্থ লোকের খেদমত করে, এটা সুন্দর গুণ। একটা বিপদগ্রস্ত মানুষের বিপদে আগায় আসে এবং তাকে সাহায্য করে, এটা সুন্দর গুণ। এই সুন্দর চরিত্রের মানুষটা যদি লাখ কোটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সেটাও প্রত্যেকটাই ভালো গুণ, ভালো ব্যবহার। কি কথা বুঝেন নাই? কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো আপনারা খেয়াল করে বুঝার চেষ্টা করবেন, কারণ সমাজ এখন মুসলমানরাই নানান তবকার মুসলমান, সহি মুসলমান থাকার ক্ষেত্রে এই পথে নানান কঠিন বাধা। এজন্য এই বিষয়গুলো বোঝা জরুরি। একটা ছেলের আসলে বাপ নাই। কি কথা বুঝেন নাই ভাই? একটা ছেলের কি নাই? বাপ নাই। যে এরকম হয় যে বাপ আজকাল পাওয়া যায় না, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ বাপ সাধারণত পাওয়াই যায়, কিন্তু বিদেশের জায়গায় জায়গায় এটা ব্যাপক যে বাপ পাওয়া যায় না। তো বাংলাদেশের কোনো এক জায়গাতে আমি গেছিলাম, তো আমি নাম বলতে চাই না, তো আমি রাস্তায় সফরের সময় হঠাৎ এক দোকানের সামনে থামলাম, কি জন্য কি চকলেট না কি কিনতে হবে মনে নেই, তো দোকানে গেলাম, দাঁড়াইলাম, তো দোকানের মালিক বসে আছেন, ছোট্ট একটা ছেলে, সম্ভবত 7 থেকে 8 বছর বয়স হইতে পারে, তাকে না হয় 9 বছরই হোক, কিন্তু এত চটপটে ছেলে, এত দুরন্ত, এত চালু, এত বুদ্ধিমান, কাজে কর্মে এত বেশি তৎপর এবং এত বেশি এই ফুরুত ফুরুত কাজ করে যে দেখার মতো, দৃষ্টিতে পড়ার মতো। আর ছেলেটা শ্যামলা রঙের, কিন্তু ওর চাল চলন, কথাবার্তায় স্মার্টনেস এমন যে খুবই দৃষ্টি কাড়ে। তা আমি এই সব কাজের ফাঁকে ওকে বললাম, এই ছেলে এদিকে আসো, ওর সঙ্গে আলাপচারিতার মজা নেওয়ার জন্য। তা আমি বললাম, তোমার নাম কি? নাম বললো, বাড়ি কোথায়, ঘর কোথায়, কি করো ইত্যাদি। আমি এমনি ওই আলাপের ছলেই বললাম যে তোমার বাবার নাম কি? এখন সব তো বলে, কিন্তু এইটা থামে, বাবার নাম বলে, বলো বাবার নাম কি? বলে না, মাথা নিচু করে খালি জিজ্ঞেস করলে, তোর যে মালিক, রাখো তোমার বলতে হবে না, আমি বলছি। পরে বলে যে, হুজুর, ওর বাবা ওই আমি, ওরে কুড়ে পাইছি আমি, ওরে আমি কুড়ে পাইছি। মানে সে আমাকে এইভাবে ইঙ্গিত করলো যে, মানে আর জিজ্ঞেস না করার জন্য। আমি বুঝতে পারলাম, চুপচাপ হয়ে গেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে ছেলেটার গুণগুলো বললাম, আপনাদের কি ভালো লাগে নাই? কিন্তু বাবার নাম যে বলতে পারলাম না, সেটা কি? বাবার নাম যে বলা গেল না, আর কি বাবার নাম খুঁজে পাওয়া সম্ভব হবে কোনোদিন? আমার প্রিয় বন্ধুরা, এই ছেলেটার জীবনের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় অভাব, যেটার কোনো ক্ষতিপূরণ সম্ভব না, এই ঘাটতি পূরণের রাস্তা নেই, সেটা হলো তার বাবার নাম সে নাই এবং পাওয়া যাচ্ছে না, আর যাবেও না। এই যে বিপদ, এটাকে বুঝবার কোনো পথ আছে কি? কোনো পথ নাই। তো আমার প্রিয় বন্ধুরা, সারা দুনিয়ার সবগুলো সুন্দর গুণ, সুন্দর জ্ঞান অর্জনের পরও, ফুলের মতো সুন্দর জীবন লাভের পরও, যার বুকে ঈমান নাই, ইসলাম নাই, যে আল্লাহকে মানে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, তার কোনো গুণেরই কাল কিয়ামতে কোনোই মূল্য নাই, এক পয়সারও মূল্য নাই। সব শেষ। ওই ছেলেটাকে স্টেজে উঠে যদি একজনে 1,000,000,000,000,000 তার পক্ষে গুণের বর্ণনা দেয়, কিন্তু শেষে ফিনিশিং এ বলে, শুধু দোয়া করবেন আপনারা, ওর ওর বাবার নাম ওর জানা নেই, বাবার নাম বলতে পারে না, তাহলে কেন বাবা কে বাবা তাও জানে না। ওই এতগুলো গুণের বর্ণনার কোন মূল্য থাকবে? থাকবে না। আমার প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে মূল যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। আজাবা, আল্লাহ পাকের কোরআনের বর্ণনা এমন বিস্ময়কর, কিভাবে আমি আপনাদেরকে সেটা বুঝাই বলবো? আল্লাহ পাক বলেন যে আজাবাকুম মানে যে কোন একজন বিধর্মী একজন কাফের মুশরিক সে যত সুন্দর হোক যত ভালো হোক, আজাবা যে তোমাদের দৃষ্টিকারে যাকে তোমাদের ভালো লাগে পছন্দ লাগে সুন্দর লাগে তোমাদেরকে যা যে তোমাদের অভিভূত করে, কিভাবে অভিভূত করে? তার সৌন্দর্য, তার ব্যবহার, তার কথা, তার দান দাক্ষিণ্য, তার জীবন, তার শিক্ষা, তার দীক্ষা, তার জ্ঞান, তার বিদ্যা বুদ্ধির ভাণ্ডার, সবকিছু, তার জীবনের যে কোনো বিষয় অথবা সবগুলো বিষয় যদি তোমাদেরকে চরম পরম ভাবে মুগ্ধ বিস্মিত অভিভূত করে কিন্তু তার মধ্যে ইমান নাই, তো যার মধ্যে ইমানটুকু আছে আর অন্য কিছু নাই, সে কালো, সে গরিব, সে ল্যাঙ্গা, লুলা কানা, আন্দা ভয়রা, মানে দুনিয়ার হাজারো দোষ আছে, হাজারো কমজোরি আছে, হাজারো ঘাটতি আছে, কিন্তু আমি আল্লাহকে সে বিশ্বাস করে, তো এইরকম এক বান্দা যে ইমানওয়ালা সারা দুনিয়ার সকল সুন্দর আকর্ষণীয় কাফেরদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য কোন মুসলমান ওর দোষগুলোকে আমরা এতটা দেখি, ওর ইমানের গুণটাকে ভুলতে থাকি, এটাই কঠিন অপরাধ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধ্বংসাত্মক রোগগুলো ব্যাধিগুলো চিহ্নিত করতেন আর এক একটার সফল চিকিৎসা দিতেন। যেমন এই যে কোনো মানুষের মধ্যে মূল্যবান গুণগুলোকে মানা আর সেটাকে মূল্যায়ন করা, সেই কারণে তার প্রতি সুধারণা পোষণ করা, কুধারণা না করা, আল্লাহর কসম সাত আসমান জমিনকে তাহাজ্জুদ দিয়া লাখ কোটি খতমে কোরআন দিয়া ভরপুর করার চেয়ে এরকম একটা সুধারণার মূল্য বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে এই মজলিসে বহু বড় বড় হুজুর আছেন, বড় বড় আলেম আছেন, মুহাদ্দিস মুফতিরা শেখুল হাদিস আছেন, তারও তাদের কাউকে বলেন যে আমার এই কথা এটা সঠিক ব্যতিক হলে বলতে যে না কোরআন সুন্নাহ বিরোধী, এটা কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শুকর যেটা আমরা বলবো সেরে কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতেই বলবো। যেমন এই যে যেটা বললাম একটু আগে, আমি দলিল পেশ করতেছি, আগে গরম পানি খেয়ে নিই। গরম পানি, গরম নাম শুনলেই মানুষ খুশি হয়ে যায়। কে জানি কালকে বলছিল, ও কালকে কোন জায়গায় গেছিলাম না, শ্রীনগর, মুন্সিগঞ্জ শ্রীনগর, তো বয়ানের পরে প্রিন্সিপালের ছেলে তো আমাকে খানা খাওয়ালো, তো বললাম এই ছেলে আজকের বয়ান কেমন ছিল রে? বলো আরে কি গরম গরম বয়ান, গরম গরম ইমান। আমি তাই নিয়ে বুকে জড়াই ধরছি, আমি বলবো ও তুই তো আচ্ছা বাচ্চা ভাই, এমন সুন্দর কথা বলতে পারা, অনেকে কথাও সুন্দর বলতে পারে না, গাল ভার করে বসে থাকে, ইসলাম কি চিন্তা করবে এরকম জাহালতপূর্ণ জিন্দগি। অনেক বেওকুফ মানুষ মনে করে কোন একজন মানুষের সঙ্গে হাস্যজ্জ্বল মুখের দিয়ে কথাও বলবে না, হাসি মুখের তাকাবেও না, গাল ভার করে বসে থাকবে, নিজের ছেলে তাকে গড়বে গাল ভার দিয়ে। এত মূর্খতা কোত্থেকে শিখছো মুসলমান? গাল ভার দিয়ে আরেক নিজের সন্তানকে গড়া যায়? হাসি মুখ দিয়া দিন শিখাও, হাসি মুখ দিয়া মানুষকে মানুষ বানানোর চেষ্টা করো। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার ঠোঁটে হাসি লেগেই থাকত, মুস্কি হাসির সৌন্দর্য তাকে সর্বদা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতেই থাকত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখন গাম্ভীর্য বানায়, গাম্ভীর্য বানানোর জিনিস ভালো লোক, সৎ লোক, সুন্দর লোক, আদর্শ লোক, নীরব চলতে শুরু করলে মানুষ ভয়ে কাঁপতে থাকে, এটা কি গাম্ভীর্য বলে? আর আপনি গাল ভার করে দুনিয়ার সব শয়তানি সবগুলো কমপ্লিট করার পরে গাল ভার করে লোকদের মধ্যে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা, এটা মূর্খতা, এটা কোনো জ্ঞানের পরিচয় না, জ্ঞানীর পরিচয় না। অনেক হুজুর আছে, আমি সারা দেশে যেখানেই সফর করি মাদ্রাসার কোন কোনায় কানায় হঠাৎ নজর করলে দেখি যে লম্বা লম্বা দুইটা বেদ, এত কষ্ট, এত আফসোস লাগে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কাকে বেদ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করেছেন আপনাদের জানা আছে কারো? এই মজলিসের যত মানুষ আছেন আপনাদের কারো এরকম বিষয় জানা আছে? কিন্তু কি হলো, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে জায়গায় জায়গায় বেদ শরীফ, বেদ শরীফ কোরআন শরীফের পাশে, বেদ শরীফ এটা কি শরীফ? এদিকে কোরআন শরীফ, ওদিকে বেদ শরীফ, এ কোনো মানে হতো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন, আফসোস মুসলমানদের উপরে যে ইংরেজরা তাদের স্কুল কলেজগুলোতে বেদ নিষিদ্ধ করে দিছে, ওদেরকে ভালোবাসা দিয়ে শিখাও, স্নেহ মায়া মহব্বত দিয়ে শিখাও, ধৈর্য দিয়ে শিখাও, সুন্দর গুণ দিয়ে শিখাও। এবং বিদেশে ইউরোপ আমেরিকাতে যদি ইংল্যান্ডে যদি কেউ কোন টিচার কোন ছাত্রের সঙ্গে একটু খারাপ ব্যবহার করলো, মানে কথা একটু অসুন্দর অশোভন বললো, ওই ছেলে প্রথম বলে কি সরি বলেন আপনি? বাচ্চা শিক্ষককে বলে আপনি সরি বলেন, কিন্তু সরি যখন বলে না তখন ওই ছেলে বলে আপনি সরি না বললে আমি এখনই পুলিশকে ফোন করব। পুলিশ ওরা ধরে নিয়ে যাবে, কি এক কঠিন অবস্থা! ওদের গণতন্ত্র মানে এমনি বাস্তবই এমনি যা কিছু গোলমাল যা করার করে মুসলমানদের সঙ্গে, কথা বুঝেন নাই? অসাম্প্রদায়িক জীবন সকলের সঙ্গে ঠিক আছে, কিন্তু যেই মুসলমানের ব্যাপার আছে তো ওখানে হিজাব নিষিদ্ধ হয় জার্মানিতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদের ক্ষেত্রে গণতন্ত্র একটু অবনমিত হয় আর বাকি সকলের ক্ষেত্রে গণতন্ত্র সমুন্নত থাকে। এই কি জিনিস, আল্লাহ পাক বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কোন মৌলভী সাহেব ছিলেন না যে খালি এক জায়গায় পড়াইতেন হেফজখানায় মক্তবে অথবা বুখারি শরীফ পড়াইতেন। লাখ কোটি বুখারি শরীফ পড়ানেওয়ালা যারা এই পৃথিবীতে, লাখ কোটি মুফতি সাহেব, তারা সকলে যার সামনে মাথা নত করেন সে বিগত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি বলছিলেন যে আফসোস ইংরেজরা স্কুল কলেজে আইন জারি করছে যে বেত মারা যাবে না, মারধর করা যাবে না, আর তোমরা মুসলমানরা পড়াও তো বেত মারতে হয়। কি তাও এরকম না যে একটা সীমিত এবং নিয়ন্ত্রিত শাসন, বরং নিষ্ঠুরের মতো বেদম প্রহার। এটা ইনসানিয়ত, এটা মনুষ্যত্ব, এটা মানবতা। আমার প্রিয় অবশ্যই আরেক বিল্লা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি চট্টগ্রামে এক কি এটা নদীর নাম কি কি নদী যেন, যে কর্ণফুলীর আশেপাশে কোথাও এই নদী পার হলেন, পরে একটা এলাকায় গেলেন, সেখানে হযরতওয়ালা আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বয়ান করলেন। তিনি বললেন, আর রহমান আল্লামুল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা আর রহমানে বলতেছেন, আর রহমান মানে সীমাহীন দয়াওয়ালা আল্লাহ, আল্লাহ আল কোরআন, তিনি তোমাদেরকে, এই আয়াতের অর্থ তিনি তোমাদেরকে কোরআন দান করলেন, কোরআন শিক্ষা দিলেন মানে কোরআন দান করলেন। তোমরা যারা কোরআন শিখো, কোরআন জানো, সব মহান আল্লাহর দান এটা। তো এই জন্য এই আয়াতের পাক থেকে বোঝা যায় যে তিরিশ পারা কোরআন জানে এটা তার সিনাতে আল্লাহর কসম মহান আল্লাহর দান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর যে খালি সূরা ইয়াসিন মুখস্থ পারে অথবা সূরা আর রহমান, এটা তার সিনাতে মহান রব্বুল আলমিনের দান, মহান রব্বুল আলমিনের মহাদান সেটা। আর খালি কুলহল্লা শরীফ পারে আর অথবা আলহামদুল সূরাটা পারে, আল্লাহর কসম এই ছোট্ট কুলহল্লা শরীফ আর ছোট্ট এই আলহামদুল সূরা লাখ কোটি সমুদ্র ভরা মণিমুক্তার চেয়ে বেশি দামি সম্পদ। প্রত্যেক মুসলমানের বুকের মধ্যে সম্পদ আছে। কোরআনের মর্যাদা বুঝি, কোরআনওয়ালা মর্যাদাওয়ালা, হাফেজ সাহেব মর্যাদাওয়ালা, বুখারি শরীফ পড়ান মর্যাদাওয়ালা, খালি কুলহুল্লাহ শরীফ মুখস্থ জানে, আলহামদুল মুখস্থ জানে, আল্লাহর কসম সেও অনেক বড় মর্যাদাওয়ালা। সাত রাজার ধন সম্পদ, সাত রাজার সিংহাসনের চেয়ে দামি যে আলহামদুল সূরা কুলহুল্লাহর এই এক একটা আয়া, বরং এক একটা শব্দ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমি কি বলবো আপনাদেরকে, প্রত্যেক মুসলমান বড় দামি, কিন্তু আমরা মুসলমানরা এখন মুসলমানের সম্মান করতে জানি না। এই প্রত্যেকেই দেখলেই মনে করে লোক ভালো না, আমাদের এলাকার একটা খারাপ লোক এই যাইতেছে। আরে বাবা, এই রোডে খারাপ লোক, সেই রোডে খারাপ লোক, ডান দিকে খারাপ লোক, বাম দিকে খারাপ লোক, পাশের বাড়িতে খারাপ লোক, আমাদের বাড়িতে খারাপ লোক, ভালো কারা? আমরা এবং মামুরা। এই কোন তরিকা? এটা কি মনুষ্যত্ব? এটা ইনসানিয়ত? আমাদেরকে এটা বোঝা উচিত যে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বললেন যে এই আমি আমার প্রতিনিধি বানাই, আমি প্রতিনিধি বানাবো, ইনি জায়গুন ফিলারদের খালিফা, এই আয়াত না বুঝে অনেক মৌলবী সাহেব মনে করেন যে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন যে আমি বানাতে চাই তোমরা কি হলো। এটা একদম নির্বুদ্ধিতা, কোরআনের জ্ঞান সম্পর্কে মারাত্মক ঘাটতি। কোশ্চেন কেন আল্লাহ পরামর্শ চাননি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন পরামর্শ আল্লাহ চাননি। কিন্তু কোন তাফসীরের কিতাবে, পুরানা বুজুর্গানের বড় আলেমে দ্বীনের তাফসীরের কিতাবে যদি দেখতে পানি যে আল্লাহ পাককে পরামর্শমূলক জিজ্ঞেস করছেন, এটা পরামর্শমূলক জিজ্ঞেস করা এই বুজুর্গের ব্যাখ্যার মূল লক্ষ্য না, যে বান্দারা যাতে পরামর্শ করা শিখে, এই শিখার একটা পাঠ তিনি এখানে অবতারণা করছেন। কিন্তু পরামর্শ করা এখানে আসলেই উদ্দেশ্য ছিল না, কারণ মানুষ পরামর্শ করে এই জন্য যে রেজাল্ট কি এটা ফাইনালে বুঝতে পারার ঘাটতি পূরণ করার জন্য পরামর্শ। যে আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না, আপনারা দশজনে আমাকে একটু বুঝায় বলেন, সাহায্য করেন যে আমি কি করতে পারি, কি কথা বুঝেন নাই। আল্লাহ পাক অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, এমনটা এই এখন রাত না দিন এটা কসম করে বলা যায় না, এর চেয়ে লাখো কোটি কসম করে বলতে পারেন মহান রব্বুল আলামিন যে এটাই ফাইনাল, আরো এক হাজার বছর পরে যেটা হবে আল্লাহ পাকের সামনে এই কোটি বছর পরের ঘটনা আর আজকের এই মুহূর্তের ঘটনা একদম সমান আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে। কাজে সে আল্লাহ পরামর্শ করবেন কি জন্য? কোন পরামর্শের বিষয় না। আল্লাহ পাক বললেন ইন্নি জায়িলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার একটা ফাইনাল সিদ্ধান্ত, আমি খলিফা সৃষ্টি করব। কি কথা বলেন নাই? ফেরেশতারা পরে যে গল্প করলেন, যে কথাবার্তা বললেন যে আতা জালু ফিহা মান ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আচ্ছা তাই আপনি এরকম এমন কাউকে বানাবেন ওদের মধ্যে তো এরকম হবে যারা দুষ্টামি করবে, খুন খারাপি করবে, ও নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা তো একদম ফ্রেশ খালি আপনার গুণগানে ব্যস্ত সর্বদা, আপনার পবিত্রতার বয়ান, আপনার গুণের বয়ান, আপনার সৌন্দর্যের বয়ান, আপনার মাহাত্ম্য এবং মহিমার বয়ান, এই হচ্ছে দিন রাত আমাদের দ্বারা। আর ওরা তো করবে দুষ্টামি, কিন্তু তারপরও তাদের সৃষ্টি করতে চান আপনি? আল্লাহ পাক উত্তরে বললেন যে ইন্নি আলাউ মা লা তাআলামুন, যে আমি যা যা জানি তোমাদের খবর নেই। কি কথা বুঝেন নাই? আমার যা যে সকল বিষয়াদি আমার জানা আছে, আমার ইলমে আছে, আমার জ্ঞানের ভাণ্ডারে আছে, তোমাদের জ্ঞানের ভাণ্ডারে এগুলোর খোঁজ খবর নেই। ফেরেশতারা দ্রুত দ্রুত মাথা নিচু করে বললেন যে সুবহানাক লা ইলমা লানা, যে হে আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, আমরা নানান ঘাটতিতে ভরপুর। সুবহানাকার অর্থই হল যে সুবহানাকা মানে আপনি পবিত্র, পবিত্রতা আপনার, পবিত্র আপনি। এর উদ্দেশ্য হল হে আল্লাহ পবিত্রতা আপনার, আপনার ভূষণ। আর এর বিপরীতে সে আপনার পবিত্রতার সম্মুখে আপাদমস্তক আমরা ঘাটতিতে পরিপূর্ণ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? লা ইলমা লানা, আল্লাহ একদম কিচ্ছু জানি না আমরা। লা ইলমা লানা মানে আমরা তো একদমই জানি না, কিচ্ছু জানি না, কোন খবর নাই যেটাকে আমরা বলবো আমরা একদম সোজা পকলম। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, ইল্লা মা আল্লামতানা, যা কিছু আপনি নিজে আমাদেরকে জানতে দেন অতটুকু শুধু জানি, আর কোন কিছু জানি না। আহা, কি ফেরেশতাদের চরিত্র দেখলেন! এমন ফ্রেশ, এবং ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফেরেশতারা আল্লাহর আদেশের বাইরে যাইতে জানেনই না, এবং ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ তাই তারা করেন, এর বাইরে তারা করেন না। তাহলে ফেরেশতারা আল্লাহর মর্জির বাইরে এখানে কোনো কথা বলবেন, পরামর্শ দিবেন, এটা হইতেই পারে না। আসল ঘটনা হল এখানে যে এই মানুষের ব্যাপারে ফেরেশতারা আপাতত বলেন কি, এরপরে মানুষরা করে কি এটাকে আল্লাপাক জিয়ে রাখতে চাইছেন, যাতে পরবর্তীতে ফেরেশতাদেরকে আল্লাপাক দেখতে দিতে পারেন তোমরা কি বলছিল আর ওরা করে কি, এখন মিলাই দেখো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাতে ফেরেশতার নজরে মানুষের মর্যাদা যে উঠছে এটা আল্লাপাক হাজার লাখ কোটি কোটি দিন রাত প্রমাণ দেখাইতে পারেন যে তোমরা এত ভালো কিন্তু আমার বন্ধারা করে কি, সারা দুনিয়া টানে, নারী টানে, গাড়ি টানে, সুদে টানে, মদে টানে, কিন্তু আমার বন্ধা বলেছে না, চস্কা লাগা হে জাম কা শুগল শুভ শাম কা আব মে তুমারে কাম কা আম নফস রহানি, সারা দুনিয়া টানে আমার মাওলার নামের নেশা আমাকে পেয়ে গেছে, আল্লাহর ভালোবাসার নেশা আমাকে ধরে গেছে, আমি মদের নেশায় যাব না, সুদের নেশায়, ঘুষের নেশায় যাব না, হালালের হালালের এক বিন্দুর যে নূর এবং মজা এবং স্বাদ সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আর সারা সাত আসমান জমিন ভরা সুদ সেটা আমাকে জাহান্নামে পৌঁছাবে, আমার আল্লাহ থেকে দূরে সরাবে, আল্লাহর নামের মজা থেকে আমাকে বঞ্চিত করবে, জীবন দিব তবুও আমি হারামের দিকে যাব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ফেরেশতারা যখন এই তামাশা দেখে, এই আজব, আমরা একদম ফ্রেশ, কোন গুনা জানিও না বুঝিও না, এরা সারা দুনিয়ার গুনার লিস্ট মুখস্থ, সব পাপের পথ এদের জন্য খোলা, যা খুশি তা করতে পারে, সে ক্ষমতা এদের আছে, আল্লাহ পাক এতগুলো কসম, বর্ষামসি ও দুহাহা কল কামার বর্ষামসি ও দুহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, অল কামার ইজা তালাহা, এবং এই চন্দ্রের কসম, তারপর অন্নাহার ইজা জাল্লাহা, এই দিনের কসম, বল রেইলি রাত্রের কসম, কসমের উপর কসম আল্লাহ পাক করতেছেন, সর্বশেষ বলতেছেন যে ফালহামহা ফুটুরহা তাকওয়াহা, এত কসম করে বলি যে তোমাদের ভিতরে এটা একদম ফাইনাল, একদম চূড়ান্ত সত্য, তোমার মধ্যে ফেরেশতার মতো মন অন্তর আমি দেই নাই, বরং তোমাদের অন্তরটা হলো যে ভালোর দিকে খারাপের দিকে দুইটার দিকে টান আছে, নামাজের দিকে, নামাজ ছাড়ার দিকে, কি কথা বুঝুন নাই, সত্যের দিকে, অসত্যের দিকে, দুইটার দিকে তোমার ভিতরে মন, তোমার মন দুটোটা বুঝে, দুটো দিকে টান আছে, কিন্তু কদ আফলাহা মান যাক্কাহা, আমি দেখতে চাই ফেরেশতার মতো সিরেফ ভালোর দিকে তোমার মনের টান, এমনটা তোমার মনের অবস্থা আমি বানাই নাই হে মানুষ, কিন্তু তুমি এই যে ডামাডোল অবস্থা, মন এদিকেও যায় এদিকেও যায়, তুমি কোনটা করো, তুমি যদি খারাপটা বাদ দিয়া আমি আল্লাহর সন্তুষ্টির প্রাধান্য দাও, তো নিঃসন্দেহে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব, এবং আল্লাহর কসম যে বান্দা নফসের কথা শুনে না, শয়তানের ধোকার পথে যায় না, আল্লাহর কসম সেই বান্দাকে আল্লাহ পাক ফেরেশতার চেয়ে উর্দ্ধের মাকাম দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজ মালায়েক বাহারাদারি বস বাহায় নিজহাম বুগজারাজ হজে বাহায় কাজ মালায়েক বুগজারি, এই জন্য এক বুজুর্গ বলছিলেন যে হে প্রিয় বন্ধু, তুমি মানুষ, তুমি ইচ্ছা করলে ফেরেশতার মতো জীবন বানাইতে পারো, ইচ্ছা করলে পশুর মতো সেই লাগামহীন পথেও তুমি পা দিতে পারো, সেরকম কর্মকাণ্ডে জড়াইতে পারো, কিন্তু তুমি মনে রাখো, যদি তুমি তোমার পশুত্বের মনোবৃত্তিটাকে তুমি দমাইতে পারো, এটাকে বাদ দিয়া মন চাক হাজারবার লাখো কোটিবার খারাপের দিকে যাওয়ার জন্য, সেটা দোষণীয় নয়, কিন্তু সেই মন চাওয়ার পরে সে খারাপ পথে যদি তুমি না পা বাড়াও, তাহলে আল্লাহ পাক ফেরেশতার চেয়েও উর্ধ্বের মর্তবা তোমাকে দান করবেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা তো এক বুজুর্গের কথা, অনেক মানুষ বুজুর্গদের কথা মানতে চায় না, বলে আমাদেরকে বুজুর্গদের কথা বলেন, কোরআন হাদিসে রেফারেন্স দিতে পারেন না, কি কথা বুঝেন নাই, এখন মুসলমানরা ব্যাপকভাবে মুসলিম শরীফ, বুখারি শরীফ, হাদিসের কিতাব, সাইয়েদ তাফসীরের কিতাব, বাংলা ইংরেজিতে এত পড়ার সুযোগ পেয়ে গেছে, কারণ আলেমদেরকে দেখে মনে করে তারা কোরআন হাদিস বুঝে, আমরা কি বুঝি না নাকি, অনেকে এসে ডাইরেক্ট মিম্বরে মেহরাবের পাশে দাঁড়ায় বলতে শুরু করে, কোন হয়তো ইসলামের কোন প্রতিষ্ঠানের পদেও তিনি অভিষিক্ত, এই জন্য সুযোগটা আরো সুন্দর হয়, সুবর্ণ সুযোগ লাভ করেন, সকলের উপর কথা বলার পাওয়ার পান, বলেন যে বলছে বুখারি শরীফে আমি দেখছি। আর এমন ওজনদার ভাষায় বলেন যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুহতামিম সাহেব, শাইখুল হাদিস ক্যাপ্টে পর্যন্ত অনেকে মনে মনে হয়তোবা ভাবেন যে আজকে আমি ঘায়েল করতে পারছি। এইরকম ভাবার কোনো মানে হয় না। আরে ভাই কোথায় গেছে আমার পানি বলো? হ্যাঁ মিশা গরম কর, জলদি গরম। আমার কথা আপনারা বুঝতেছেন ভাই? কিন্তু এর বিপরীতে আমাদের সামনে কোন গলার রোগীর ব্যাপারে কেউ প্রেসক্রিপশন দেখায় যদি বলে যে পিজি হসপিটালের ডাক্তার কি নাম, প্রাণগোপাল দত্ত এই প্রেসক্রিপশন করছেন, আমাদের মধ্যে কারো কোনো কথা বলার সুযোগ থাকে না। প্রাণগোপাল দত্তের মতো একজন ডাক্তারের প্রেসক্রিপশন কি বলব? ঠিক আছে, প্রাণগোপাল দত্তের একটা প্রেসক্রিপশন, সেটাকে আমরা মানি। মেডিসিন সম্পর্কে একটা প্রেসক্রিপশন, এটা কার? যে পিজি হসপিটালের ইন্টারনাল মেডিসিনের ডাক্তার এম এ জরুরির প্রেসক্রিপশন। আরে বাপরে, ঠিক আছে, কোনো কথা নেই। কি সকলে মানে কি না? আমি আমাকে সেদিন এক এআইজি সাহ পুলিশ বিভাগের অনেক বড় কর্মকর্তা, উনি মহব্বত করেন, বললেন যে আমার খুবই সমস্যা, দোয়া চাই। কি সমস্যা? বললেন যে আমার পেট ভালো থাকে না, স্টোমাকের সমস্যা আমার খুব সিরিয়াস। আমি বললাম আমি যে ডাক্তারের ওষুধ খাই আপনাকেও সেই ডাক্তারের ওষুধ খেতে বলবো কিনা? কে? আমি বললাম যে পপুলার, শান্তিনগরের পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের ডাক্তার পদেশ কুমার। উনি বললেন উনি ভালো। আমি বললাম চমৎকার, খুব ভালো ডাক্তার, আমার তো উপকার হলো। তো উনি ওনার সঙ্গে তিন চার দিন আগে দেখা হলো গোপালগঞ্জে। তো উনি বললেন যে সেই ডাক্তারের ওষুধ খেয়ে আমার আমি এখন একদম ভালো, আমি যেই ভোগান্তি ভুগতেছিলাম আমি এখন ভালো। আমার প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন তো? প্রজেশ কুমার দত্তের প্রেসক্রিপশন এখন যেই দেখবে বলবে যে ওহো, এই স্পেশাল বিআইজিসটা ভালো হয়ে গেছেন, চলো না তাহলে আমিও যাই। প্রাণগোপাল দত্তের গলার ওষুধ যে এক ডাক্তার বলছিল আমার এক বাচ্চার জন্য, হ্যাঁ এইরকম কাজ করছেন আপনি, এমন রাগারাগি করতেছিল যে এইরকম বেশ অনেক বছর আগে, যা আপনি শেষ করে নিয়ে আসছেন। তারপর কি বলেন দেখি, এইরকম? আরে ওর তো অপারেশন ছাড়া ওর কোনো উপায় নেই, গলার অপারেশন করতে হবে এবং কালকেই করতে হবে, না হলে বিপদ। আমি বললাম আচ্ছা, তো আমরা তো প্রস্তুতি নিয়ে আসিনি। ঠিক আছে, প্রস্তুতি নিয়ে কালকে আসেন। বের হয়ে আসলাম তো আমার ছোট বাচ্চা, বয়স হবে তখন আট বছরের মতো, বলে যে আব্বু কি? আমি বললাম রাখো, এক ডাক্তার দেখে আমি সিদ্ধান্তে যাই না, আমি আরো ডাক্তার দেখাবো, আমার ধারণা এরকম কিছুই না, তুমি ঠিক হয়ে যাবে। পিজি হসপিটালের পাশে একজন পুরানা হোমিও ডাক্তার আছে, হিন্দু, ওই এম ভট্টাচার্য ওয়ালাদের আত্মীয় হয়, অনেক পুরানা ডাক্তার সে। এবং এই লোকের দেখলে আপনারা বুঝতে পারবেন না কেউই যে এই লোক এই হিন্দু, কেউ বুঝতে পারবেন না, এমনকি হুজুররাও বুঝতে পারবেন না। আপনারা আপনি যেই হন আপনারা সেই টের পাইলে বুঝবে যে মুসলমান, বলে আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম বলবেন, আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি তো হুজুর মানুষ, আর অথবা যদি কোরআন শরীফ শুদ্ধ জানেন, উচ্চারণ ভালো, আপনি তো বুঝবেন যে আল্লাহ, এই লোক তো ইংরেজি শিক্ষিত হলো, কোরআন শরীফ শুদ্ধ। আপনি তো ওয়ালাইকুম আসসালাম, এরপরে উনি বলবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনি বললেন, উনি বলবেন আপনি কেমন আছেন, আপনি জিজ্ঞেস করলেন, উনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি কথা বুঝুন না, এইরকম হিন্দু। এরপরে মানে কথায় কথা আমার শরীরটা কেমন, ইন্নালিল্লাহ ভাই ইদানিং ভালো যাচ্ছে না শরীর, মানে এমন ধরনের লোকটা। যাই হোক, এটা একটা মধ্যখানের আলাপচারিতা, হঠাৎ মনে পড়লো তো বললাম। মানে বড় বড় আলেমদের সঙ্গে লোকটার একটা ঘনিষ্ঠ উঠা বসা, এগুলি সব রপ্ত করে ফেলছে, কিন্তু লোকটা আসলে হিন্দু। আমি তাকে বললাম আমার বাচ্চার বিষয়টা, বললেন কোনো অপারেশন লাগবে না, ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়ালাম, কিছুদিন পরে আবার ডাক্তার দেখাইলাম, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মধ্যখানে ভাবলাম ইনি হোমিওপ্যাথিক, কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার, তার এইরকম একটা সিরিয়াস মন্তব্য এবং পরামর্শের বিপরীতে আমার আরেকজন যোগ্য এইরকম অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো আমি প্রাণগোপাল দত্তের কাছে আমার ওই বাচ্চাটাকে দেখাইলাম, তো ওই প্রেসক্রিপশন ইত্যাদি যেগুলো আগে ছিল সেগুলো সহ, আর উনি খুব খেপলেন, হ্যাঁ কি খালি কোথায় কোথায় অপারেশন, কিসের অপারেশন, এই বাচ্চা ওষুধ খেলে ভালো হবে তার অপারেশন সেখানে গেছেন কেন আপনি? আসলে রাগ ওই ডাক্তারের উপরে, সেটা আমাদের উপরে এমনি শুনাইতেছেন আর কি, মন তো ভালো না ওই ডাক্তারের উপরে, কিন্তু এমনি বলতেছেন ডাক্তাররা আরেক ডাক্তার বিরুদ্ধে না বলারই সাধারণত চেষ্টা করেন, এটা তাদের একটা সৌন্দর্য এবং গুণ বটে। যাই হোক, বড় আমি তার অপারেশন করাইতে গেলাম না। তা আমার প্রিয় বন্ধুরা, যে একজন ডাক্তার তিনি যদি মুসলমান নাও হন, কিন্তু একজন চিকিৎসক তার যোগ্য, যার যোগ্যতার সনদ আছে, তার অভিজ্ঞতার সনদ আছে, স্বীকৃতি আছে, তো তার উদ্ধৃতি দিলে, তার রেফারেন্স দিলে তো সকলে খুশি হয়। হ্যাঁ, সকলে খুশি হয়, সাইকোলজিস্টও খুশি হন, মুফতি সাহেবও খুশি হন, পীর সাহেবও খুশি হন, বলে যে তাহলে আমিও যাই সেখানে। কিন্তু কি হলো, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি উদ্ধৃতি দিলে, ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর উদ্ধৃতি দিলে, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর উদ্ধৃতি দিলে, হযরত হাসান বসরির উদ্ধৃতি দিলে, এত বড় আলেম বড় পীর জিলানির উদ্ধৃতি দিলে, মুজাদ্দিদ আলম সানির উদ্ধৃতি দিলে, বলে এতে হবে না, ডাইরেক্ট কোরআন সুন্নাহর রেফারেন্স দিতে হবে। এটা কি, যারা কোরআন সুন্নাহ এত বুঝতেন এবং নির্ভরযোগ্য ভাবে বুঝতেন, তাদের রেফারেন্স আজকে মুসলমানদের জন্য যথেষ্ট হচ্ছে না কেন? অথচ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আল্লাহর দিন নিজেরা ডাইরেক্ট জানার মতো যোগ্যতা রাখো না, তোমাদের কর্তব্য এবং আমার নির্দেশ যে তোমরা আলেমে দিনের কাছ থেকে জিজ্ঞাসা করো এবং যাক। আল্লাহ পাক তো আমাদেরকে ফর্মুলাই বাতলান নাই, নির্দেশ পর্যন্ত করছেন, তারপরও সে ওলামায়ে দ্বীনের কাছ থেকে দ্বীন নিতে না পারার এই অবস্থাটা, এটা কি আমাদের জন্য কল্যাণকর? এটা কি আমাদের জীবনের জন্য নিরাপদ কোন বিষয়? প্রিয় বন্ধুরা, আমি আমার এই জীবন উপলব্ধি করছি, মুসলমানদের মধ্যে ইমানের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, পরকাল জীবনকে মুসলমান বিশ্বাস করে, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, মুসলমান মায়ের খায় যেখানে সেখানে সেটা হল হক্কানি আলে উলামা বুজুর্গানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং আস্থা। এক্ষেত্রে মুসলমানের ঘাটতি এবং কমি ব্যাপকভাবে বিশ্বময়, এবং এখানেই মুসলমানরা হাজার ইমান আর ইমানি জজ্বা সত্ত্বেও মায়ের খেয়ে যায়। আল্লাহ আমাদের বুঝ দান করেন। এতটুকু কথা বলার এই মুহূর্তে ইচ্ছা তো আমার ছিল না, প্রসঙ্গ আসে এমন যেটা গুরুত্বপূর্ণ সেজন্য আমি সেটা বললাম। যাই হোক, তা আমি বলছিলাম যে আজমালায়ক বারাদারি নিজাম বৌদারাদ হাজে বাহায় কাজমালায়ক বুজারি, এক বুজুর্গের রেফারেন্স দিয়ে বলছিলাম যে কোন এক আল্লাহওয়ালা তিনি বলছেন যে হে মানুষ, তুমি চাইলে তোমার ভিতরের পশুত্বের চর্চা করতে পারো, মিথ্যা বলতে পারো, ধোকা দিতে পারো, পরের সম্পদ নষ্ট করতে পারো, একজনকে অপমান করতে পারো, এবং যেখানে পাপের অবাধ খারাপ সুযোগ পাইলা কেউ তোমার সাক্ষী নাই, তো সেখানে পাপে লিপ্ত হইয়া জীবনটাকে মরিন কালিমাযুক্ত করতে পারো। কিন্তু এর বিপরীতে যদি এটা হলো না, আমার এক আল্লাহ আছেন, তার নিকট আমার হাজির হতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি আমাকে খুশি করার জন্য এক বিন্দু পরিমাণ কোনো কিছু করলে নিঃসন্দেহে সেটা তুমি দেখবে এবং এটার পুরস্কার পাবে। আর যদি বিন্দু মাত্র কোনো খারাপ অন্যায় কিছু করো, আমার অপছন্দের কোনো কিছু করো, আমার আমার নিষিদ্ধ কোনো বস্তুতে তুমি জড়ো, সেটাও তুমি দেখবে। এরপরে সেই ব্যাপারে আবার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, এরপরে সেটা আমার এখতিয়ার মুক্ত, আমি শাস্তি দিলাম তো দিলাম, আর আমি যদি ক্ষমা করলাম তো করলাম, সেটাকে আল্লাহ পাক কমপ্লিটলি নিজের এখতিয়ার মুক্ত রাখছেন। এই জন্য কোন মুসলমান হাজার লাখ কোটি পাপে লিপ্ত হওয়ার পরও কোন সাইকোলজিস্ট সাহেব, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব হুজুরের জন্য এটা সুযোগ নাই, এই কথা বলে দেওয়া যে তুমি জাহান্নাম ছাড়া তোমার কোন রাস্তা নেই। কেন, রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন কিরে তুই এরকম পাপ করলি, আর ওই বান্দা যদি লজ্জিত হয় আর বলে যে আল্লাহ আমি মুখে আশা রাখছিলাম যে আপনি মাফ করে দিবেন, আর আল্লাহ পাক বলেন যা মাফ করে দিলাম, মুফতি সাহেব ঠেকাবেন কিভাবে, সাইকোলজিস্ট ঠেকাবেন কিভাবে, কোন গাউসে আজম ঠেকাবেন কিভাবে? আল্লাহর কসম কোন রাস্তা নেই কাউকে আল্লাহর সিদ্ধান্তকে ঠেকানোর জন্য, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য সত্যিকার মানুষ সে, যে অন্য মানুষের প্রতি সুধারণা পোষণ করে। যে কথাটা বলতে গিয়ে ফের বলা হয় নাই সেটা মধ্যখানে বুঝেই রাখি, না হলে থেকে যেতে পারে, সেটা হল পাওয়ালা রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম জন্য বিল মুমিনিনা খায়রা। আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেন যে তোমাদের প্রতি নির্দেশ, সব মুসলমানের প্রতি তোমরা সুধারণা পোষণ করবে। কি কথা বুঝেন নাই? এই কোন হুজুর কি এখানে আসেন আপনাদের এলাকায় যে হুজুর বলবে যে মুসলমানের প্রতি সুধারণা পোষণ করা মুস্তাহাব আমল, করলে সব না করলে কোনো গুনাহ নেই? আসলে এরকম হুজুর এখানে কেউ আপনাদের মধ্যে আসেন কোনো হুজুর এরকম? কেউ নাই। সারা দুনিয়ার আলেমরা বলতে বাধ্য এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে প্রত্যেক মুসলমানের প্রতি সুধারণা পোষণ করো, কুধারণা করবা না, এই এই সুধারণা পোষণ ফরজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কুধারণা করা সম্পূর্ণ হারাম। তো নফলের নূর বেশি না ফরজের নূর বেশি? নফলের স্বভাব বেশি না ফরজের স্বভাব বেশি? নফলের মর্তবা বেশি না ফরজের মর্তবা বেশি? তাহলে লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে কোন মুসলমানের প্রতি সুধারণা পোষণের মর্তবা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজকে মুসলমানদের মধ্যে অনেক দিনই বিষয়ের জ্ঞান আছে যেটা নিয়ে মুসলমান গর্বিত, মুসলমান মাথা উঁচু করে পাচ্ছে, কিন্তু অনেক বিষয়ের জ্ঞান থাকা দরকার ছিল, একদম জরুরি ছিল, কিন্তু সেটা মুসলমানের জ্ঞান নাই। আর লাখ কোটি ভালো জিনিস কামাইয়ের পাশাপাশি এমন এক দুইটা ভুলের মধ্যে মুসলমান লিপ্ত হয় যে এক দুইটা তাকে রসা তরে নিয়ে পৌঁছাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, আমি যে বলতেছিলাম যে যেই মুসলমান যে সব গুনাহ থেকে বাঁচে, সব দোষ থেকে নিজে দূরে থাকে, যে মন টানে সিনেমা হলের দিকে, মন টানে ভিন নারীর প্রতি নজর করার দিকে, মন টানে মদের দিকে, কি মজা করে ওরা, কি উল্লাস করে আমার বন্ধুরা, কিন্তু তারপরও সে কষ্ট স্বীকার করে যে দূরে থাকে, এই মানুষটার মর্যাদা যে ফেরেশতার চেয়ে উঠবে, এটা তো খুদ লিখছেন কাজী সানাউল্লাহ পানিপতির মতো মানুষ তাফসীরে মাজারিতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন আরেবে কামিল বলি কামিলই ছিলেন না, উচ্চ মানের একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির কোরআন ছিলেন। হাজারো লাখ কোটি আলেমরা তার এলমের সামনে মাথা নত করতে বাধ্য হন। সেই কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাজারিতে লিখছেন, সাধারণ নেককার মুসলমানরা সাধারণ ফেরেশতাদের চেয়েও উর্দের মর্যাদাওয়ালা, আর বিশিষ্ট মুসলমান যারা, তারা বিশিষ্ট মুমিন যারা, তারা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও উর্দের মর্যাদাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, সাধারণত নেক মুসলমান যারা গুনাহ থেকে দূরে থাকে তারা সাধারণ সব ফেরেশতার উর্দে। আর এই হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী রাসূলগণ, তারা জিবরীল আমিন থেকে শ্রেষ্ঠ মাকাম ওয়ালা, সব শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ মাকাম ওয়ালা। মানুষ হওয়া সত্ত্বেও তাদের মর্যাদা এত বড়, আর আল্লাহ পাক এটা দেখতে চান। ইন্নি আলা মা আলা তাআলামুন, তোমরা জানো, তোমরা খালি ভালো কাজ করো, আমার বন্দারা যে গুনার প্রতি লাখ লাখ মন চাওয়া সত্ত্বেও তারা সব গুনা থেকে, সব খারাপি থেকে দূরে থাকবে, তো তারা তাহলে কত বড় মর্যাদাওয়ালা। এটা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বললেন। আর রইলো যে তোমরা বললা যে ওরা আতাজালু ফিয়া মাইয়ুসিদু ফিহা, এই বান্দারা তো গুনার কাজ করবে, খারাপি করবে, তো ফের কি হবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু পবিত্র কোরআনে বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিই। ফেরেশতারা গুনাও করতে জানেন না আর গুনার জন্য মাফও চাইতে জানেন না। কি কথা বলছেন না? করলে অপরাধ করলে না পরে বলবো যে আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, ভুলই হয় না। আল্লাহ পাক এটা দেখতে চান যে ভুল হোক, ভুল হওয়ার পরে কান্নাকাটি করুক, কান্নাকাটি করুক, মাপ চাইতে থাকুক। তো ফেরেশতাদেরকে আর ফেরেশতাদের পরে আল্লাহ পাক মানুষদেরকে যত বানাইছেন, এই জন্য আমার প্রিয় বন্ধুরা, হাজারো লাখ কোটি গুনাহ এবং পাপ হওয়া সত্ত্বেও এই পাপকে তো পাপ মনে করা চাই এবং সেজন্য লজ্জিত হওয়া চাই, কিন্তু এর কারণে এটা মনে করা, তাহলে আমার জান্নাতের পথ একদম টোটাল বন্ধ, এটা আল্লাহর কসম শয়তানের ধোকা। আমার কথা আপনারা শুনতে পেতেছেন? হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর উস্তাদ ছিলেন বিখ্যাত মুহাদ্দিস এবং ইমাম হযরত ইমাম আবু ইসহাক ইসরাঈলি রহমতুল্লাহ আলাইহি। আমি এমনি জায়ন ফিলার্দ খলিফা রেখে গেছি, যদিও এটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এটা বলতে চাই, যদি ভুলে যায় আমার একে মনে করাই দিয়ে, তাই না? অন্তত লাকসাম বলারা মনে করাই দিয়ে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, তার উস্তাদ কত বড় ছিলেন। তো তার এক ঘটনা যেটা আমাদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয়, হ্যাঁ, সেটা হল এই বুজুর্গ তিনি সারা জীবন রব্বুল আলামিনের কাছে এক কথা বলতেন, একটা জিনিস চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তিনি কি বলতেন? আল্লাহ আমি একটা জিনিস চাই, কি? যে আমার দ্বারা কোনো গুনাহ না হয়। বাস, আমার এইটা হলে আমি সব পেয়ে গেলাম, আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমার এই জিনিসটা আপনি দেন। কয়েকদিন গেল, আবার একটা গুনাহ হয়ে যায়। মানুষে এত কিছু চায়, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলছেন ও দুনি আস্তা জীব লাগো, আমার ডাক দাও, আমার কাছে চাও আমি দিব, ওয়াদা করলাম দিব। আমি তো অন্য কিছু চাই না। হাজিম দাদুল্লাহ মহাজন মক্কি রহমতুল্লাহ আলাই বহুত উঁচু উচ্চ স্তরের বুজুর্গ ছিলেন, তিনি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে প্রিয় মাওলা কই তুসে কুছ কই কুছ মাংতা হ্যায় ইলাহি মাই তুসে তলব গার তেরা, হে আল্লাহ কত মানুষে আপনার নিকট কত কিছু চায়, আপনি তাদের দরখাস্ত মঞ্জুর করেন, আর আমি এমদাদুল্লাহ হে আল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চাই, আমি আর কিছু চাই না। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান সারাটা দুনিয়া পাইছো কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, ওরে কবল পুরা আল্লাহর কসম তুমি কিছুই পাও নাই, আর যদি তোমার কিছু নাই কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সব কিছুই পেয়ে গেছো। ভারতের এক বুজুর্গ, তিনি ইংরেজি শিক্ষিত ছিলেন কিন্তু ইংরেজ আমলই, সেই ব্রিটিশ আমলে ডেপুটি কালেক্টর ছিলেন, এত উচ্চ, এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, বড় সম্ভ্রান্ত পরিবারের এক মহান ব্যক্তিত্ব ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উপদেশটাকে এই বুজুর্গ নিজের ছন্দের ভাষায় পেশ করতেছেন যে হে প্রিয় মাওলা কো যত মেয়েরা তো সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি, হে আল্লাহ আপনি আমার হয়ে গেলে সব আমার, আপনি আমার হয়ে গেলে সবই আমার, এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, সব কিছুই আমার, আগর কিন্তু নেহি মেয়েরা তুকো সে নেহি মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার না হন তা আমার বলতে আর কিছু নাই, যে আল্লাহকে পাইছে সব পেয়ে গেছে, যে আল্লাহ থেকে বঞ্চিত হয়েছে সব কিছু থেকে সে বঞ্চিত হয়ে গেছে। আমার মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান শোনো, হটায়া সর জিসনে উস আস্থা সে বো টকরায়া বলায় না জাহান সে, মন আল্লাহর দুয়ার থেকে যে দূরে সরলো, চতুর্দিক থেকে লাঞ্ছনা অপমান পেরেশানি তাকে আস্তে পৃষ্টি ঘিরে ধরবে। এজন্য যে ব্যক্তি শান্তি চায়, সম্মান চায়, নিরাপদ জীবন চায়, তার জন্য আল্লাহর কসম আল্লাহর দুয়ারে পড়া ছাড়া, আল্লাহর হাতে নিজেকে নষ্ট করা ছাড়া কোন রাস্তা নাই। দিলে মুস্তারিফ কা ইয়ে পয়গাম হয়, দিলে বিল সুকুন হয় না আরাম হয়। ভারতের নকশবদিয়া তরিকার এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হে প্রিয় মাওলা আমার বেকুল মন বারবার বলে প্রিয় মাওলা তোমার সারা শান্তি নাই, কোন আরাম নাই, তাই না? দিল আরামে কি দাড়ি দিল দরুবন্দ দিগার চশমা ঘামা আলম পুরুবন্দ, যে দিল মাওলা ওয়ালা সেই দিল আরাম ওয়ালা। লোকেরা শান্তি তালাশ করে বেড়ায়, শান্তি কি নমরুদের পথে, শান্তি কি ফেরাউনের পথে, শান্তি কি আবুল আহাব আবু জাহাল হওয়ার পথে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম শান্তি আল্লাহকে খুশি করার পথে। যেই বান্দা আল্লাহকে সর্বদা খুশি রাখে, আল্লাহর কসম আল্লাহ পাক তাকে সর্বদা শান্তিতে রাখেন। কোরআন শরীফ আল্লাহ পাক ঘোষণা করছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হে বান্দারা গভীর মনোযোগে শোনো এবং স্মরণ রাখো, আমি আল্লাহর নামে শান্তি, আমি আল্লাহর বন্দেগীতে শান্তি, আমার আনুগত্যে শান্তি, আমার জিকিরের মধ্যে শান্তি, আমাকে খুশি করার মধ্যে শান্তি। জীবন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায় যাদিল তুঝে ছোড়া ইদিদার ও উদার হাম, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে, আমার খুশির দরকার নাই, আমার মাওলা খুশি হইলেই আসলে আমার খুশি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে কোন এক বুজুর্গের গোলাম ছিল, ভালো ভদ্র তাহাজ্জুদ গুজার নেককার, বহুত আল্লাহওয়ালা। ওই মালিক গোলামের প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, মুগ্ধ ছিলেন, এবং একদিন তিনি গোলামকে বললেন যে তোমার কোন সুন্দর পোশাক যদি পছন্দ হয় তা আমাকে বলো, আমি তোমাকে সুন্দর থেকে সুন্দর ও দামি থেকে বেশি দামি পোশাক তোমার জন্য আনবো। আমি চাই যে তুমি ভালো পোশাক পরো, আমি দেখলে খুশি হব। গোলাম বলল, হুজুর, গোলামের কোন সুন্দর পোশাক হয় না, পছন্দের পোশাক হয় না, মালিক গোলামের জন্য যে পোশাক পছন্দ করেন সেটা গোলামের সবচেয়ে সুন্দর পোশাক। তো ফের ওই বুজুর্গ বললেন যে হে গোলাম, যে তোমার পছন্দের কোন খাবার যদি তোমার মনে হয় তো সেটা বলো, যেই খাবারই তুমি পছন্দ করবে, এই জিনিস আমার ভালো লাগে, পছন্দ লাগে, তা আমি সেটা তোমার জন্য ব্যবস্থা করব। আমি চাই যে তুমি ভালো জিনিস খাও, তোমার পছন্দের জিনিস খাও, তা আমি খুশি হব। গোলাম বলল, হুজুর, গোলামের কোনো পছন্দের খাবার হয় না, মালিক যে খাবার গোলামকে খাইতে দেন সেটাই গোলামের সবচেয়ে ভালো খাবার। হ্যাঁ, তো ওই বুজুর্গ বললেন যে হে গোলাম, আজকে তোমার মুখেই একটু আমাকে শোনাও না, তোমার কি নাম? তো গোলাম বলল, হুজুর, গোলামের কোনো নাম হয় না, মালিক যে নামে ডাক দেন সেটা গোলামের সুন্দর নাম, সবচেয়ে উত্তম নাম। ওই বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর হুশ ফিরলে তো ওই বুজুর্গ বললেন, হে গোলাম, আল্লাহর জন্য তোমাকে আজকে আজাদ করলাম। তুই গোলাম বলল, হুজুর, সারাটা জীবনই আপনার এখানে কাটলো, কত খেদমত করলাম, কত সেবা করলাম, কিন্তু আজকে হঠাৎ করে এইভাবে আমাকে কোন পারপাসে কোন খুশিতে যে আজাদ করলেন তা আমি বুঝতে পারলাম না। ওই বুজুর্গ বললেন যে আমি আমার মহান আল্লাহর গোলাম, আমার আল্লাহর গোলামি কিভাবে করতে হবে আমি আজকে তোমার নিকট শিখলাম, যে আমার পছন্দ না, আমার খুশি না, বরং আমার মহান আল্লাহর খুশির উপরে জীবনটাকে উৎসর্গ করলে আমি সফল কাম হতে পারবো, কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক বলেন, আমি যে রাস্তায় চলতে বললাম আমার রাস্তার সীমা অতিক্রম করে তুমি বাইরে চলে যাও, আমি আপনার সীমার মধ্যে থাকবো না, আমি আমার নিজের পছন্দের উপর চলবো। এবং এটার কারণ হল তোমার নজরে দুনিয়া বড়, দুনিয়ার স্বার্থ বড়, দুনিয়ার লোভ মোহ, লোভ এবং মোহ সেটার দ্বারা তুমি আক্রান্ত, সেটাকে বড় মনে করো, সেটাকে প্রাধান্য দাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবার অয়তা মানিক তাকাজা ইলাহ হাওয়া, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, হে রসুল, আপনি দেখলেন ব্যাপারটা? আমি ওদেরকে বলি যে আমি আল্লাহ তোমাদের স্রষ্টা এবং পালনেওয়ালা, আমার বন্দেগি করো, আমাকে মাবুদ বানাও, আমার উপাসনা করো। ওরা আমাকে বাদ দিয়া ওদের মনের পূজা করে, মনের উপাসনা করে, মনের কথা মানে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এক মুমিনের আওয়াজ তো, হৃদয়ের আওয়াজ তো এইভাবে যে সারা জাহান খেলাফ পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তোমার দিয়ে জানা না চাহিয়ে, সারা দুনিয়াও যদি আমার আল্লাহর পথে হাঁটার কারণে আমার থেকে দূরে সরে, আমি পরোয়া করি না, আমি কারো ধার ধারি না, যেটা আমার আল্লাহর পছন্দ সেই পথে আমার জীবনটাকে আমি উৎসর্গ করব। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আমরা হিম্মত করি, দুনিয়া এখন পাপের পাপ আর পাপের গড্ডালিকা প্রবাহ এতে পরিণত হয়ে আছে, এত ভয়ঙ্কর অবস্থা, যেদিকে দেখার সবদিকে পাপ আর পাপের সামান উপাদান উপকরণে ভরপুর। এরকম সময় যে মুসলমান কষ্ট স্বীকার করে এরকম দিনের উপরে, ইমানের উপরে, সুন্নতের উপরে চলবে, তো নিঃসন্দেহে আল্লাহ পাক এই বান্দাকে অনেক উচ্চ মর্তবা দান করবেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের বিশিষ্ট আউলিয়াদের মাকাম মর্তবা তাকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ওয়াম্মামান খাফা মাকাম রাব্বিহি, আর আল্লাহ পাক বলেন যেই বান্দা নিজের মনের কথা শুনবে না, বরং আমি আল্লাহর কথার উপর চলবে আর আমার ভয়ের খেয়াল রাখবে, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে, যে হালেই থাকবে, সে আমার ভয়ের উপর, আমার ভয়ে কাঁপতে থাকবে, আমাকে ভয় করবে এবং আমার আদেশ নিষেধ মানে চলবে। বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এটা চূড়ান্ত এবং নিশ্চিত কথা, এটা গ্যারান্টিযুক্ত বিষয়, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই দুনিয়া চিরস্থায়ী না, এটা মুসাফির খানা, এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। মুসাফির হার কুজা বাসত বচন রাজা জিমি দারত, কে ভুল বন্ধুর কফজ বাসত চমন রাজা জিমি দারত। যে প্রভাত জীবনে বিদেশে যখন মানুষ থাকে, দিন রাত তার কেবলই বাড়িঘরের কথা মনে পড়ে, কখন আমি নিজের বাড়িতে ফিরবো, আমাদের বাড়িঘর ইনশাআল্লাহ জান্নাত, তো আমরা কবে ফিরবো জান্নাতে, সেই চিন্তা সেই ফিকির যেন আমাদেরকে ব্যস্ত রাখে। আমার মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কিসমতওয়ালা বান্দা যারা, সৌভাগ্যবান বান্দা যারা, জান্নাতে কাফেলার মেম্বার যারা, তাদের জীবনের চিত্র চরিত্র এবং রং তো হয় এমন যে মজগালা আহলে দিল গায় আফতার বাগ ইমা কে বাগ বাণী হয় না, ইমানওয়ালা জিন্দগি নিয়ে তাদের ব্যস্ততা, সবাই সব সুবিধা ভোগ করে, আর সে বলে যে আমি এত সুবিধা ভোগ করব না, আমার এতটুকু সুবিধা যে হালাল খাবো, আমার মাওলার পছন্দের পথে চলবো, এই সুবিধাটা আমার নজরে সবচেয়ে বড় সুবিধা। অনেকে পর্দা পুশিদা মোতাবেক চললে মনে করে দুনিয়ার এই লোকটার বুদ্ধি কমে, সুযোগ সুবিধা বুঝে না। আরে দুনিয়ার সুযোগ সুবিধা বুঝলাম পরে জাহান্নামে গেলাম, এটা কোন ধরনের সুবিধা বুঝা, কোন ধরনের জ্ঞানের পরিচয়, কোন ধরনের বেতার জ্ঞানের প্রখরতা। আরেক বান্দা সে এই দুনিয়ার ঝামেলা এবং সুযোগ সুবিধা সব বুঝে, কিন্তু এত ছোট্ট সে মনে করে একটু কষ্ট করলাম পরে আরামসে জান্নাতে থাকলাম, কি মজা, কি উল্লাস, কি আনন্দ হবে। খুররাম আর রুজ কাজী মঞ্জিলে রা বেরাবাম রাহাতে যা তলবাম বসপায় যা না বেরাবাম। হাফেজ সিরাজ রহমতুল্লাহ ইরানে এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে ওহ আমার কি আনন্দের দিন হবে সেই দিন, যেদিন আমি দুনিয়া ত্যাগ করব আর আমি মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য জান্নাতের পথে চলব, সেদিন হবে আসল আনন্দের দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে পৌঁছলো সেই আসল কামিয়াব হয়ে গেল। হ্যাঁ, পয়সার ফ্যাক্টরি আর দুনিয়ার বড় মসজিদ এবং পদ পাইলে আমরা মনে করি যে আমরা কিছু একটা হয়ে গেছি, কিছু না। এই দুনিয়ার জীবনে এইরকম বড় পদ তো নমরুদের ছিল, বিশাল বড় এরকম দাপট তো ফেরাউনেরও ছিল, ছিল না, এরকম বিশাল বড় সম্পদ তো কারুনেরও ছিল, কিন্তু এগুলো তো সব ধ্বংস হয়ে গেল, এগুলো কোনো কিছুই সঙ্গে নেওয়ার জিনিস না। এজন্য পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত আদ-দুনিয়া তা'দিবু ইনদাল্লাহি জানাহ গরজা মা সাকা কাফিরুন মিনহা সারবা, আল্লাহ পাকের নজরে এই পুরোটা দুনিয়ার মূল্য একটা মশামাসির পর বরাবর যদি হইত, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও খাইতে দিতেন না। আল্লাহ পাকের নজরে দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহ পাকের নজরে দাম হলো, মূল্য হলো ঈমানের, আল্লাহর ভালোবাসার, তাকওয়ার, নামাজের, সিজদার, হালালের এবং আল্লাহ পাকের জিকিরের, চোখের পানির, কান্নাকাটির, তওবা ইস্তেগফারের, দুরূদ শরীফের। আমার ভাইয়ের এই জন্য সে যেই কাজগুলো মহান আল্লাহর নজরে দামি সেগুলো ধরার, সেগুলোকে ধারণ করার আমরা চেষ্টা করি। বল বাপিয়া দুসালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আল্লাহ পাক জেলে জেলে আলমান মানবাল বলেন, আশা করো হাজার, এত আশা কি, যে আশা যে তোমাকে চিরস্থায়ী সম্পদের সম্মানের মর্যাদার সফলতার অধিকারী করবে, সেই জিনিসের আশা করবে, যেগুলো চিরস্থায়ী সম্পদ হবে, নামাজ পড়বা এটা চিরস্থায়ী সম্পদ, আল্লাহর জিকির করবা এটা চিরস্থায়ী সম্পদ, গুনাহ থেকে দূরে থাকবা আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির তালাশে, এটা তোমার জন্য চিরস্থায়ী সম্পদ। এটা এত দামি জিনিস, লাখ কোটি বার আমেরিকা ইউরোপের বাদশাহ হওয়ার চেয়েও অনেক দামি একবার আল্লাহর সামনে একটা সিজদা করা। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, খোদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমা থা, মহান আল্লাহর স্মরণে যখন আমি মশগুল হই তো যেই চাটাইয়ের উপরে, পাটির উপরে, মাটির উপরে আমি আমার আল্লাহকে ডাকি, স্মরণ করি, হ্যাঁ, সেই চাটাই, সেই মাটি পাটি তখতে সুলাইমানি থেকেও অনেক দামি হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য মুসলমান যার বুকে ইমান আছে সে বড় দামওয়ালা, বড় মর্যাদাওয়ালা। আর সেই ইমানটুকুর সঙ্গে যদি নামাজ যোগ হলো, আরে সুবহানাল্লাহ, তাহলে তার মর্তবা কত বড়। সত্য কথা যোগ হলো, মিথ্যা থেকে দূরে থাকলো এবং জুলুম থেকে বিরত থাকলো, তাহলে তার মর্তবা কত বড়। قال النبي صلى الله تعالى عليه وسلم المؤمن من امنه الناس على دمائهم واموالهم জান্নাতে যাবে যে মুমিন, তার তো চরিত্র হবে এই যে মানুষের জীবন এবং সম্পদ তার হাতে একদম নিরাপদ হয়ে যাবে সব মানুষের। আর নাজ বলছেন এই না যে মুসলমানের জীবন এবং সম্পদ তার কাছে নিরাপদ না, সর্বশ্রেণীর মানুষের, যেই ধর্মের, যেই বর্ণের, যেই দেশের মানুষ হোক না কেন। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে আমরা শুনি যে এর ব্যতিক্রম, এবং লোকেরা মনে করে যে বিধর্মীদের হত্যা করতে পারলে, বিধর্মীদের সম্পদের ক্ষতি করতে পারলে, দু চারটা অমুসলিমকে মারতে পারলে, অপমান করতে পারলে, তা আমাদের কিছুটা আমরা আগে বাড়লাম। এটা ইসলামের শিক্ষা না, এটা অজ্ঞতা, এটা মূর্খতা প্রসূত কথাবার্তা। কশ্চিনকাল প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসলমানদেরকে এমন কোন জীবনধারা, এমন কোন জীবন পদ্ধতি আদৌ শিক্ষা দেন নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, আরেক রিওয়ায়াতে ওয়াল মুসলিম মান সালিমান নাস বিল লিসানি ওয়া ইয়াদি, এবং সত্যিকার মুসলিম যে মুসলিমকে আল্লাহ পাক দেখলে কিয়ামতে জান্নাতের গেট তার জন্য খুলে দিবেন, হ্যাঁ না, সে মুসলিম হলো। কারণ এখানে মুসলিমের দ্বারা মুসলিম কামিল মুরাদ, এই ওই মুসলিম যে যার হাত এবং জবানের সব রকমের অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ একদম নিরাপদ হয়ে গেল, সেই তাকে বলে মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফে প্রিয় মহান রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালারা তোমরা তো আল্লাহ, আল্লাহ খুব ভয় করে চলবা, এমনটা যে আল্লাহর কথার বাইরে যাইবাই না। আর জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর আনুগত বেসুমার দলিল প্রমাণ এরকম জমা করে ফের তোমরা যেন মরো, হ্যাঁ না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্তরে আল্লাহর ভয় এবং ঈমান আর জীবন ভরা আল্লাহ পাকের আনুগত্যের বেসুমার ডকুমেন্টস নিয়া ফের আসো, তোমরা জান্নাতে প্রবেশ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর যে মক্কা থেকে মদিনা আসলে হিজরত, ঘর থেকে আল্লাহর দিনের জন্য কোথাও দূরে কোথাও চলে গেল, যে এখানে নাফরমানি, এখানে থাকবো না, দূরে গেল হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালি ঘর থেকে বাইর হওয়া এবং দেশ ত্যাগ করা এটাকে তোমরা মূল হিজরত মনে করবা না, বরং আসল হিজরত তো আল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া জুনুদ, যে আল্লাহর নাফরমানির সব রকমের নাফরমানি ত্যাগ করে দিল, নাফরমানির জীবন ত্যাগ করে দিল, সেই হল বড় মুহাজির, আসল মুহাজির, আসল হিজরত ওয়ালা। অন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়াইতেছে ঘর থেকে বের হয়ে এবং মনে মনে ভাবতেছে আমি হিজরত ওয়ালা, কিন্তু এখনো বিন নারী থেকে নজর হেফাজত তৌফিক হয়নি, এখনো জবানকে মিথ্যা থেকে রক্ষা করার তৌফিক হয়নি, এখনো হালাল খাওয়ার তৌফিক হয়নি, এখনো হারামের মধ্যে জিন্দগি, এখনো সুদ ঘুষের লেনদেন এবং সম্পর্ক অবস্থান থেকে মুক্ত হওয়ার তৌফিক হয়নি। খালি ঘর থেকে বাইরে হয়ে ঘুরলে হিজরত ওয়ালা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানেন, বিশ্বাস করেন, তার কথাকে তারা হেদায়েত এবং জান্নাতের রাস্তা মনে করেন, তাদের তো হাদিস মনে রাখা উচিত, বিশ্বাস করা উচিত, এটার উপর আমল করা উচিত। ওয়াল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া জুনুব, যে মুহাজির সে, হিজরত ওয়ালা সে, যে সব রকমের গুনাহ ত্যাগ করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাইতেছেন, বুঝতে পারতেছেন? যাই হোক, ইমাম আবু ইসহাক ইসফাহানির কথাটা রয়ে গেছে এখন। কিছু কিছু কথা এক রাতে তো আর সবকিছু বলাও যাবে না। আর আপনারা তো কত লম্বা সময় থেকে যে আপনারা তো এমনি বসে থাকেন মাঠের মধ্যে, আর কি ভাবেন তা আমি জানি না, কিন্তু আমি যেখানেই যাই স্টেজে বসে দুই কথা বলার তৌফিক হয়, আমার কাছে ভীষণ আশ্চর্যজনক লাগে যে যে ভাই রে, এই মুসলমান ভাইদের ধৈর্য কি, এত লম্বা সময় কষ্ট স্বীকার করে বসে থাকে কিভাবে, এটা আমার কাছে ভীষণ আশ্চর্য লাগে। আমার জীবনে এই ছোটবেলা তো ছোটবেলা, তখন তো পোলাপন বয়সে এসব শরীর শক্ত থাকে, সবাই সবাই শরীরে, কিন্তু এই বয়স হওয়ার পরে এইরকম লম্বা সময় এইরকম বুঝে থাকতে পারা কোন ওয়াজ মাহফিলে হাকিমুল ইসলাম কারিফুল্লাহর ওয়াজ মাহফিল ছাড়া, আর মুজিউসুল্লাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলী, আমার শেখ হজরত মাওলানা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী, এই তিনজন ছাড়া আর কারো ওয়াজ মাহফিলে আমি লম্বা সময় বসছিলাম আমার মনে পড়ে না। বুদ্ধস্তির মতোটা আমার গবেষণায় বসতে হবে যে সারা জীবনে এরকম আরো ঘটছিল কি না। কিন্তু আমি মুসলমান ভাইদেরকে আখলাকি চরিত্র এই ইমানি এবং দিনী পিপাসা দেখলে ভীষণ ভাবে আপ্লুত হই এবং বিস্মিত হই যে এত লম্বা সময় কিভাবে বসে থাকা সম্ভব। এটাই প্রমাণ করে এই মুসলমান ভাইদের মধ্যে আল্লাহ পাক ইমানের জিন্দগির কতটা উজ্জীবন ঘটাইতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বসা আল্লাহর কসম কশ্চিন কালও বৃথা যেতে পারে না, কারণ প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলছেন যে স্বয়ং মহান রব্বুল আলমিন বলেন হাদিসে কুসিতে, ওয়াজাবত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন ফিয়া, যে বান্দারা একজন আরেকজনকে ভালোবাসে কেবলই আমি আল্লাহর খাতিরে ওদের উভয়কে মহব্বত করা ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ যাদের ভালোবাসবেন তাদেরকে সোজা জান্নাতেই দিবেন, ওর অর্থ এই দাঁড়ায় যে ওদেরকে ভালোবাসবো ওদেরকে জান্নাতে দিব আমি। আর বলবো তো জালিসিনাফিয়া, এবং যে সকল বান্দারা এক জায়গাতে একসাথে বসে আপোষে কেবলই আমার খাতিরে আমার মহব্বতে আমার সন্তুষ্টি স্বার্থে ওদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এবং বলবো তো জাবিরিনাফিয়া, যে বান্দারা একজন আরেকজনের সাক্ষাৎ করে শুধু আমারই সন্তুষ্টির কারণে আমারই সঙ্গে সম্পর্কের খাতিরে, তো তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, এদেরকে আল্লাহ নিঃসন্দেহে জান্নাত দান করবেন। এই হাদিসে বলছি থেকেই প্রমাণিত হয় কোন আল্লাহওয়ালার কাছে যে ব্যক্তি যাতায়াত করবে খালি সাক্ষাতের জন্য এইটুকুকে ওসিলা বানাই আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন, এইটুকুর কারণেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের গেট খুলতে পারেন, কোনো সন্দেহ নাই, তাই না? রহমতে হক বাহান আমি জয়াত, বাহান আমি জয়াত। যাই হোক, বারোটার বাইরে চলে গেছে তো এই জন্য কথা এখন সংক্ষিপ্ত করলে ভালো। কাজে এখন ইমাম গাজ্জালি ওমরের কথাটাও বলি, আর ইনি জায়রুন ফিল খালির খালিবা, ফেরেশতার চেয়ে মানুষ উর্ধে, এটা মানুষ শুনে খালি, যে শুনে শুনে মানুষ মনে করে শুনলাম তো কথা বলো, কিন্তু আল্লাহ জানে ঘটনা কি। আরেকটা হলো যে মৌল হিসাব মানুষ বলে তার কাছে এর শক্তিশালী দলিল এমনি কিছু বুজুর্গদের রেফারেন্স ছাড়া পাওয়া মুশকিল, তো মনে মনে হুজুর নিজেই মনে করে বলছি আল্লাহওয়ালারা বলছেন তাই, আমিও জানি না এটা ডকুমেন্ট কি, এরকম ডকুমেন্ট থাকলে সুবিধা না, এ ব্যাপারে একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পয়লা তো এই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তো তার উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নিকট খালি বলতেন যে হে আল্লাহ, তো আপনার কাছে একটাই খালি আমার দরখাস্ত আমার জন্য গুনাহ না হয়। কয়েকদিন পরে একটা ঘটে, তো উনি আবার মন খারাপ করেন, পরেশান হন, কষ্ট পান, তওবা করেন, হ্যাঁ না, মাফ চান। এইভাবে ৩০ বছর গেছে, ৩০ বছর এইভাবে এই চাওয়া আর এক্সিডেন্ট ভুল ত্রুটি এর মধ্যেই কাটছে। ৩০ বছরের মাথায় একদিন তিনি একদম ধৈর্য হারা হয়ে গেছেন যে আল্লাহ, কত মানুষে কত কিছু চাইলো আর পাইল, আর আমি আবু ইসহাক চাইলাম খালি এইটুকু আমার জন্য গুনাহ নয়, কিন্তু এইটাই এখন পর্যন্ত আমি মঞ্জুর করাইতে পারলাম না, হায় আমার জীবনের ব্যর্থতা, হায় আমার বরবাদি। তো আসমান থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হলো এলহাম যুগে, যে আবু ইসহাক তুমি কি চাও, তুমি খালি বলো আমার গুনাহ না হয়, গুনাহ না হয়, এই কান্নাকাটি আর ব্যথা অস্থিরতার কাতরতার লক্ষ্যটা কি, একটাই তো, যাতে তুমি জান্নাতে আসতে পারো, মানে জান্নাত চাও, যে পিটান খাওয়া ছাড়া যাতে জান্নাতটা পাইয়া যাও, এটাই তো উদ্দেশ্য না? আমি কি কোরআন শরীফে জান্নাতের রাস্তা বাতলায় দিই নাই, তুমি কোরআন পড়ো না, জান্নাতের পথ কি আমি কোরআন শরীফে একটা বলছিলাম না দুইটা? আমি তো জান্নাতের পথে একটা বলি নাই, যে খালি ফ্রেশ বান্দা হইলে তখন জান্নাত, এছাড়া জান্নাত নাই, এটা আমি কোরআন শরীফে বলিনি। আমি তো পরিষ্কার বলে দিছি যারা একদম ফ্রেশ তাদের জন্য জান্নাত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ছোট ভালো কাজ করো, ভালো জিন্দেগি বানাও, এরপর ভুল ত্রুটি থাকলে আমি আল্লাহ মাফ করে বিশাল বড় জান্নাত তোমাদেরকে দিয়ে দিব, যে জান্নাত একদম রেডি মুত্তাকি বান্দাদের জন্য। ওইদাত মানে একদম রেডি, মানে আল মাজিলি তাহকিক, এটা তর্জমা করলেন এইভাবে, যেটা একদম রেডি যে মুত্তাকি বান্দাদের জন্য। এরপরে মুত্তাকি বান্দা যারা হয়, আসল তো হল ইমান আর নেক আমলের জিন্দিগা। নেক আমলের হাকিকত হল ফরজ আদায় করা, ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে দূরে থাকা, কি কথা বলেন নাই, এটা হলো নেক আমলের হাকিকত। তাকওয়ার যে হাকিকত, আমলের সওয়ালের একই হাকিকত, দুইটার হাকিকত ভিন্ন না। যাই হোক, আর বাকিগুলো মুকাম্মেলাত বা সম্পূরক। তো আল্লাহ পাক এটা বললেন, কিন্তু কি আশ্চর্য এই কোরআন, মহান রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন যে মায়ের যে সন্তানগুলো সুন্দর, স্বাস্থ্য ভালো, তারা তো ভালো, আর যে যে সন্তানগুলো মায়ের সন্তানই কিন্তু চোখে দেখে না, বৌবা বা কানে শুনে না, এগুলোকে মা এগুলোকে সন্তান মনে করেন না, আর এগুলোকে মা কি রান্নাবান্না করে খাওয়ান না। মহান রব্বুল আলামিন বললেন, যে বান্দারা মুত্তাকি পরহেজগার ইবাদত গুজার, ওরা তো আসলেই জান্নাতে আসবে, কিন্তু ওই বান্দারা যারা উল্টাপাল্টা করলো তাদের কি হবে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন, কিন্তু আমার ওই বান্দারা যারা কঠিন কঠিন পাপে লিপ্ত হয়ে গেছে, অশ্লীল অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে, বা যে কোনো কঠিন থেকে কঠিন জালামু কঠিন থেকে কঠিন কোনো অন্যায় কাজ করে বসছে, কিন্তু পরে তাদের মনে হল, হায় আমার আল্লাহর সামনে মুখ দেখাবো কেমনে, কি বলবো রব্বুল আলামিনকে, আমার কি উপায় হবে। আর সেই কারণে সে মহান আল্লাহর দিকে মোতাবজ্জি হয় ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন, এই লজ্জিত হয়ে ক্ষমার প্রার্থনাকারী বান্দাদেরকে আমি মাফ করে দিয়া নিঃসন্দেহে তাদেরকেও জান্নাত দান করলাম। আমার প্রিয় বন্ধুরা, আপনারা শুনতেছেন কোরআনে পাকের বাণী, কোরআনে পাকের কথা এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন ভাই। এবং এই প্রসঙ্গে একটা হাদিস আমার মনেও পড়ে এবং বলতে বড় মজা লাগে, তাই না? সেটা কি, যে পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কথা প্রতিটি আওয়াজ জান্নাতের দিকে নিয়ে যায় মানুষদেরকে, হ্যাঁ, এবং প্রতিটি আওয়াজ নূর এবং হেদায়ত। সে প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস একবার আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুর সামনে দাঁড়ায় কসম করতেছে, ওয়াইজ যে থেকে ইয়া রব, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের কারো দেহে প্রাণ থাকবে, ওদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টাই অবশ্য অবশ্যই আমি করব। এই যখন ইবলিস বলছিল, এর বিপরীতে এর উত্তরে মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তিন তিনবার কসম করে বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার এই গুনাহগার বান্দাগুলি যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে অবশ্য অবশ্যই আমি মাফ করতেই থাকব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেসা আজীব কথা। আমরা যা ঘটার তো ঘটে গেছে, এখন কি মাফ চাইতে পারবো না? এখন তো আমাদের পাক্কা এরাদা করা উচিত, আর দেরি না করা উচিত। মে ইসি মুহ সে কাব জাউঙ্গা, শর্ম কো খাক মে মিলাউঙ্গা, রো রো কে উনকো মে মানাউঙ্গা, আপনি বিড়ি কো ইউ বানাউঙ্গা। কান্নাকাটি করতে করতে আল্লাহকে রাজি করার চেষ্টা আমাদের করতেই হবে। ইবকু ফাইনলাম তবকু ফতাবা কাউ, এ ফতাবা কু যারা পড়ে তারা ভুল পড়ে, ফতাবা কাইউ ছিল, এরপরে ইয়া আলী ফেসে ফের টাকাও হয়ে গেছে, ইস্তেমায় জিদ্দা ইস্তেমায় সাকে নেন আলী গায়েব হয়ে গেছে, তবা কাউ হলো, এটা তবা কু কোন জায়গায়, কি কথা বুঝেন নাই? ফাইনলাম তবকু ফতাবা কাউ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কান্দো, কান্দে না পড়লে কান্নার ভান টান করো, কানলেও জাহান্নাম থেকে মুক্তি, কান্নার ভান করলেও জাহান্নাম থেকে মুক্তি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই চোখের পানি কোনো মামুলি জিনিস না, ফেরেশতাদেরকে ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্তবা যেই বিষয়গুলোর কারণ হবে তার মধ্যে একটা হলো আল্লাহর ভালোবাসা, যেটা ফেরেশতাদের নাই। ফেরেশতা জিকির ইবাদত পারে কিন্তু ভালোবাসা জানে না, এটার ব্যাখ্যা করার সময় এখন নাই। কারো মন চাইলে আপনি ফের বসেন যে ভালোবাসাটা কি ব্যাপার আমার বুঝায় বলে তো বলবো ইনশাআল্লাহ। আরেকটা হলো ফেরেশতারা কানতে জানেন না, রব্বুল আলামিন কান্না ভীষণ পছন্দ করে, কি কথা বুঝেন নাই, অনেক পছন্দ করে, এতটা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন জান্নাতে থাকতে, তুমি থাকো দুজন জান্নাতে থাকো আর এই খালি গাছটার ধারে কাছে যাও না, এতটুকু আমার কথা। আদম আলাইহিস সালাম শয়তান দূর থেকে ধোকা দিয়ে দিয়ে কসম করে কয়েছে খাইলে কিন্তু অনেক বড় সুবিধা, অনন্তকাল জান্নাতে থাকবেন, তো এই একটা ব্যাপার আমার জানা আছে আপনি খাইয়ে ফেলেন। আল্লাহর কসম করে বলাতে আদম আলাইহিস সালামের বাকি কিছু খেয়ালই নেই, আল্লাহর কসম করে এই কথা করলো, এটা কি অবিশ্বাস করা যায়? ওইদিকে তো আল্লাহ মানা করে দিচ্ছেন কি, ওইদিকে তো কোন খেয়ালই ছিল না, কি কথা বলেন নাই। এইটা আমি নিজে বানায় বলি না, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে নাসিয়াওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম একদম ভুলে গেছিলেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কি কথা বলেন নাই। পরে রব্বুল আলামিন বলছেন এই করলা কি, আমি মানা করলাম তুমি তো এটার উল্টা করে ফেলছো, আসা মানে আমি যা বললাম তার বাইরে চলে গেছিল, আসা মানে তুমি বেয়াদবি করছো নাফরমানি করছো, এটাই উদ্দেশ্য আছে বাকি কোশ্চেন গেল না, আমি যা বললাম এই কথা রাখলা তো না, কথার বাইরে চলে গেলা, যে জান্নাতে থাকতে হলে আমার কথা রাখা জরুরি ছিল, যখন উল্টা পাল্টা করছো এখন বাইরো, বউ টু সব সুদ্ধার লোক বাইরো, এখন এই বিতু মিনহা জামিয়া, বউ টু যা আছে টো এটার মধ্যে লাগাইলামের জন্য পরে বাচ্চা কাচ্চা হবে তো, বউ টু যা আছে সব সুদ্ধা বাইরো, তো বাইরে এসে আদম আলাইহিস সালাম আর তো কাছে থাকছেন মজা পাইছেন, হ্যাঁ না, এখন তো হায় রে কি হলো এখন, হ্যাঁ না, হামনে পানি ডুবতে দেখি হ্যাঁ নব্জে কায়নাত জব মিজাজ ইয়ার কুছ বরহম নজর আয়া মুঝে, প্রিয়জনের থেকে এমনটা দূরত্ব কিভাবে সহ্য করা যায়, আর কান্না আর কান্না। ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন যে হযরত আদম আলাইহিস সালাম এমন কাঁদছেন যে চোখের পানির নহর প্রবাহিত হইতেছিল, আল্লাহ পাক সব দেখতেছিলেন, আবার আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা খুশি হইতেছিলেন যে ফেরেশতাদেরকে ফেরেশতাদের পরে তোমার বানাইছে এই কামের জন্য, কান্দ তো কান্দতেই দিয়েছেন কয়েকদিন, কোনো উত্তর নাই, মা বাপ যতই যাইতেছেন কোনো খবর নাই, হ্যাঁ না। ফের কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন যে ফের আমি যখন দেখলাম যে আদম এরকম পরেশান বেচারা লজ্জিত অনুতপ্ত, পরে আমি নিজে তার দিলে ঢাললাম যে এইরকম বলো না, এটা বলতে পারলে বল বললো যাও মাফ করে দিলাম, কি সেটা ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। তো এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন লিখছেন যে আদম আলাইহিস সালাম বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সিরিয়াস অপরাধ করে ফেলেছি, ভয়ঙ্কর কঠিন অন্যায় করে বলছি, আপনি মাফ না করলে আমার কোনো উপায় নাই। এই মুফাসসিরিন সাধারণত এটাই লেখেন, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু কাজী সানাউল্লাহ হযরত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছেন হুকুক, কি কিতাব এটা, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার লেখা যে সিরতের কিতাব, কি নাম না, আশিফা বিহকুক মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে লিখছেন যে হযরত আদম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমারে মাফ করে দেন, আল্লাহ পাক তখন বললেন তুমি মুহাম্মদের নাম পাইলে কোন জায়গায়, বললেন যে আল্লাহ আপনি যখন আমারে বানায় কমপ্লিট করছেন এরপরে আমি মাথা তুলে আরশের দিকে তাকালাম না, ওই সময় দেখলাম যে আরশের পায়া পায়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজী ইয়াজ আমাদের এই জমানায় কিছু লোক কয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা কোরআন হাদিসে নাই, কিছু ভাইরা এরকম ঝামেলা করতেছেন জানি, তো ওই ভাইরা যেই পরিমাণ এলেমওয়ালা কাজী ইয়াজ তার চেয়ে লাখো কোটি গুণ বড় এলেমওয়ালা, কি কথা বলুন নাই। যাই হোক এই চ্যাপ্টার তো এত রাত্রে আলোচনার বিষয় না, এটা বাস একটু টাচ দেওয়া শুধু। তো তিনি লিখছেন যে আল্লাহ পাকের নিকট হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি আরশের পায়ের মধ্যে লেখা দেখলাম, মাকতুব আলা কওয়ামি আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাম লেখার সঙ্গে মুহাম্মদ লেখা। এইটা আমার মনে পড়লো, তা আমি ভাবলাম যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা, তো কতটা আল্লাহ ঘনিষ্ঠ এবং প্রিয় তিনি, সেজন্য আমি তার উসিলা দিয়ে দোয়া করছি যে ওনার উসিলা আমার মাফ করে দেন। তা আল্লাহ পাক বললেন যে হে আদম, তুমি ঠিকই বলছো যে এই মুহাম্মদ যদি না তাকে আমি সৃষ্টি করতাম তো তোমারও বানাইতাম না, আসমান জমিনও বানাইতাম না, তার উসিলা দিয়ে তুমি এখন মাফ চাইলা, এই জন্য তোমাকে মাফ করে দিলাম। এখন এক বর্ণনায় রব্বানা জলামনা বলছেন হযরত আদম আলাইহিস সালাম, আর এক বর্ণনায় এই কথা, যে এইটা কোন পরস্পর বিরোধ কিছু নাই, মানে হযরত আদম আলাইহিস সালাম রব্বানা জলামনাও বলছেন আর এটার ফিনিশিং এ অর্থাৎ এর সঙ্গে মিলে এই কথাও বলছেন যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে দোয়া কবুল করেন, মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই দুইটাকে মিলে দেখলে বোঝা যায় বান্দা যখন আল্লাহর নিকট দোয়া করবে চাইবে, এর সঙ্গে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা যোগ হলে আল্লাহ পাক এটাকে কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে দোয়া তখন করে মানুষ, দোয়ার আগে দুরূদ শরীফ, দোয়ার শেষে দুরূদ শরীফ, মধ্যখানে যা বলে আল্লাহ পাক সব কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, যত টেনশন মুসলমানরা করে যে এইরকম যে আমার কোন উপায় নাই রে, আল্লাহর কসম এইরকম নিরাশ ও হতাশ হওয়া সম্পূর্ণ হারাম, এটা এরকম নিরাশ হওয়া যাবে না। বরং আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলছেন তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহর নিকট মাফ চাও, আমি গ্যারান্টি দিয়ে বলি মাফ চাইলে আমি মাফ করিয়ে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ তো হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, আমি তো জান্নাতের রাস্তা দুইটা বতলাইছি, একটা হলো ফেরেশ মুত্তাকি হলে, ইবাদতওয়ালা হলে, আর একটা হলো হাজার ভুলের পরও যদি বান্দা আমার নিকট মাফ চায় তাকেও মাফ করে দিয়া আমি জান্নাত দিয়ে দিব। ইন্নাল্লাহি ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে, ফেরেশ যারা হয় ওই বান্দাদেরকে, আরেক আয়াতে বলছেন আল্লাহ ভালোবাসেন তওবাকারীদেরকে, উভয় দলকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। হে আবু ইসহাক, আমি তো জান্নাতে আনবো মুত্তাকি হইল, আমি জান্নাতে আনবো তওবাকারী হইল, তুমি একটাই ধরছো আরেকটা খেয়াল রাখো না, তুমি মনে করছো খালি মুত্তাকি মুত্তাকি হওয়ার চেষ্টা করো, তারপরে এটার মধ্যে ভুল ত্রুটি হইলে, যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তো পথ আরেকটা আছে, তওবা করো তওবা করো, কুল্লুকুম খাতা তাওয়াবুন, যে হাজার ভুলের পরও তওবা করতে থাকলে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বান্দাদের কাতারে তোমাকে অবশ্যই স্থান দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক আমি কোরআন পাকের কোন আয়াত পড়ছিলাম না, কাজ্জাকুম মিনাল্লাহি নূর কিতাব মুবিন, এই আয়াতের যে সকল কথা বলার জন্য আজকে এই মুহূর্তে আমার খেয়ালে যাচ্ছিল সেগুলি বলার এখন মৌকা নাই। সংক্ষেপে সেটা হলো, ইসলাম মোতাবেক মানুষ যদি জিন্দগি বানায় পুরা জিন্দগি তার নূরই নূরে পরিণত হয়। আমার প্রিয় বন্ধুরা, আমরা হিম্মত করি আগে বাড়ি ইনশা আল্লাহ তাআলা, তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু অবশ্যই আমাদেরকে কামিয়াব করে দেবেন। এই বদবু আছে কিসের, কিছুক্ষণ পর বড় পেরেশানির বিষয়। এবং এক হাদিস শরীফ পড়ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআনে পাক পড়ে এবং পড়ায় আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদাওয়ালা বানান, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নত আমার রাস্তা আমার আদর্শ এটা তোমরা ফলো করবে, এবং খোলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা ফলো করবে, তামাসতাকু বিহা ওয়াজু আলাইহা বিন নওয়াজিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আদর্শকে শক্ত মজবুত অটল অবিচল ভাবে ধরবার জন্য তিনি নির্দেশ করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু আজকে বিশ্বব্যাপী শুধু আমাদের বাংলাদেশে না, সমগ্র দুনিয়াব্যাপী যে কোনো দেশে এমনকি আরো দুনিয়াতে পর্যন্ত আজকে অবস্থা দাঁড়ায় গেছে যে মুসলিম সন্তানেরা ইসলামী লেবাস পোশাক আচার আচরণ কৃষ্টি কালচার বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের জীবন ধারা নিজের জীবনে প্রতিফলিত করতেছে, আল্লাহর কসমেতে কল্যাণের কোন বিন্দু মাত্র নাই, যা যতটুকু আছে সবটা অপমান এবং পরকাল জীবনের জন্য কেবল লাঞ্ছনার লাঞ্ছনার সামান, এর থেকে আমরা ফিরি। আমার বসে হযরত আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। ভাই মুসলমান, সুন্নত তরিকা ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা দীক্ষা এবং আলোকিত জীবন ধারা তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে পৌঁছবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। এবং আমার ভাইয়েরা, যে মুসলমানদের কর্তব্য, রোগী যেরকম ডাক্তারের উপর আস্থা রেখা যোগ্য চিকিৎসকের প্রেসক্রিপশন ফলো করতে হয় তখন সুস্থতা আশা করা যায়, তদ্রুপ মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ করছেন যে আসমানি এলমের ভান্ডার যে ওলামায়ে দ্বীনের নিকট মজুদ, আমার পরে তাদেরকেই অনুসরণ করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের কারণে আমরা যারা বলি যে কোরআন সুন্নাহ হেদায়তের কিতাব, কোরআন সুন্নাহ গাইডলাইন, কোরআন সুন্নার ভিতরেই এই অলঙ্ঘনীয় বিধানটাও আছে যে আলেম ওলামাদের অধীন বা আলেম ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ, আলেম ওলামাদের দীনি সিদ্ধান্তের অধীনে মুসলমানদের জীবন পরিচালিত করতে হবে। আজকে মুসলিম বিশ্বে যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামকে ফলো করতে চান, সমাজে জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু তাদের জীবন থেকে এই অলঙ্ঘনীয় বিধানটা ধারাটা লঙ্ঘিত হয় বলে দেখা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে সর্বস্তরের মুসলমান ভাইদেরকে অনুরোধ করব যে অলঙ্ঘনীয় বিধান লঙ্ঘন করা আমরা পরিত্যাগ করে এই বিধানের অধীন জীবন গড়ার চেষ্টা করলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে সাফল্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম।
কি করতে হবে মুফতি আনোয়ার সাহেব? মুফতি আনোয়ার সাহেব এমন সুন্দর মানুষ যে মানে কোনো ওয়াজ না করলেও খালি দাঁড়ায় মাজমার দিকে তাকে একটু মুস্কি হাসলেই বস পুরো মাজমা খুশি। আমরা তো ওয়াজ নসিহত বয়ান করে লোকদেরকে খুশি করতে হয়, তাহলে মানুষের লোকে বসে রয়েছে কেন? আল্লাহ পাক কিছু বন্দাদেরকে এমন সুন্দর বানান যে তারা খালি এমনি দেখা হইলি বাস মানুষ খুশি হয়ে যায়। তা আপনি কি করবেন, কি কিছু বলবেন না? কিছুই বলবেন না, যা উনি বলছেন ঠিক আছে। হুজুর আপনি আপনি দোয়া করে দেন আপনি। ঠিক আছে, দোয়া করি ভাই সকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم أنت خير الراحمين اللهم إنا نسألك رضاك والجنة نعوذ بك من غضبك ومن النار يا الله عبد الشكر كم معف كردن يا الله عبد الشكر كم معف كردن أبني نيزي قرآن شريفة بار بار بولن دي তোমরা মাফ চাও আমি মাফ করে দেব। তো আপনার কথা শুনি, তো আপনার কথার কারণে আপনার কথা বিশ্বাস লাগে। হে আল্লাহ, হে রহমান, হে দয়াবান, আপনার সীমাহীন রহমতের দুয়ারে ফরিয়াদ। আমরা ভীষণ গুণাগার, কিন্তু আপনি সীমাহীন ক্ষমাওয়ালা রহমতওয়ালা। নিজ রহমতের গুণে, নিজ সুন্দর গুণের উসিলাতে আপনি আমাদেরকে মাফ করে দেন। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যে সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের বরকতে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের সৌন্দর্যের বরকতে, গুণের বরকতে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমরা মুসলমান, আপনি আমাদেরকে ইমান এবং ইসলামের দৌলত দান করছেন। আমরা আপনার
কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারে নাই, চেয়ে নিয়ে আসতে পারে নাই। আপনি নিজে পছন্দ করে আমাদের প্রতি এই শ্রেষ্ঠ অনুগ্রহ করছেন, সেই অনুগ্রহের অস্থিরতা আপনি আমাদের মাফ করে দেন, আমাদের সকলকে মাফ করেন, আমাদের মা বাপকে, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন, আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আপনি মঞ্জুর করেন। হায় আল্লাহ, জীবনটাকে ইসলাম দ্বারা, সুন্নত দ্বারা, আপনার সন্তুষ্টি দ্বারা তিলে তিলে সাজানোর আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। নূর সমৃদ্ধ, নূরে ভরপুর জীবন আমাদের সকলকে আপনি দান করেন, আমাদের ঘরওয়ালাদের দান করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন। হায় আল্লাহ, আমাদেরকে আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন তো একদম আপনার বানায় দুনিয়ার থেকে উঠায়। হায় আল্লাহ, আপনার প্রেমিকদের জীবন আমাদেরকে দান করেন, জীবনের সর্বস্ব আপনার জন্য উৎসর্গ করার তৌফিক আমাদেরকে দান করেন, এই কপালটাকে আজীবন সেরতার জন্য আপনি মঞ্জুর করেন, এই জবানকে আপনার জিকিরের জন্য মঞ্জুর করেন, এই চক্ষুকে আপনার সৌন্দর্য তালাশের জন্য, আপনার দিদারের জন্য মঞ্জুর করেন, হৃদয়টাকে ভরা ভালোবাসার জন্য হে আল্লাহ আপনি কবুল করেন, এই দেহ অঙ্গ প্রত্যঙ্গকে আপনার বন্দীর জন্য, আনুগত্যের জন্য কবুল করেন, সকল নাফরমানি থেকে আমাদেরকে মুক্ত করেন, হেফাজত করেন। হায় আল্লাহ, পুরা জিন্দগি তাকওয়ার জন্য কবুল করেন, ভুল বিচ্যুতি ঘটলে আপনি তওবা দ্বারা আমাদেরকে পাক সাফ বানায় নেন। হায় আল্লাহ, সুন্নতের মহব্বত আপনি আমাদেরকে দান করেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চমৎকার সুন্দর ফুলের জীবন, নির্দাক নিখুঁত অনিন্দ সুন্দর জীবনের ভালোবাসা এবং অনুসরণের তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইহুদি খ্রিস্টানদের জীবন, বিদর্ভীদের জীবন দ্বারা কৃষ্টি কালচার পরিত্যাগ করা এবং তার থেকে সযত্নে দূরে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। হায় আল্লাহ, সর্বস্তরের মুসলমানের জিন্দগিতে আপনি রহমত বরকত নূর দান করেন, সকলের ঘরে ঘরে শান্তি নাজির করেন, রহমত নাজির করেন, নূর নাজির করেন, আমাদের সকল আত্মাগুলোকে সকল ময়লা কালিমা থেকে মুক্ত পবিত্র করেন। হায় আল্লাহ, নূর দ্বারা আলোকিত এবং জ্যোতির্ময় বানায় দেন, শান্তিময় এবং সুন্দর জীবন, সুখী জীবন, নিরাপদ জীবন দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মঞ্জুর করেন, সকল পরেশানি থেকে মুক্তি দেন, সকলের নেক আশা নেক উদ্দেশ্য আপনি পূরণ করেন। হায় আল্লাহ, সকলের রোজগারে ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, শত্রুদের থেকে, হিংসুকদের থেকে এবং সকল দুর্ঘটনা থেকে, অপমান লাঞ্ছনা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ, আমাদের এই দিন এখানের যে দিনই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল মজলিস দিনই প্রতিষ্ঠানকে কবুল করেন, এর জন্য সুন্দর নিরাপদ সুপ্রশস্ত জায়গা আপনি মঞ্জুর করেন, আমাদের জামে হাকিমুল মতকে হায় আল্লাহ আপনি কবুল করেন, জামে হাকিমুল মতকে হায় আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য সুবিশাল একদিনই প্রতিষ্ঠান রূপে কবুল করেন, গায়ব থেকে আসবাব ও সায়াল এবং খাজায়নে করমের আপনি বারিশ ফরমান, আমাদের সকল প্রাণ পরিকল্পনাকে নিজ দয়াতে নিজ গুণে আপনি কবুল করেন, আমাদের সমস্ত দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে, হে মহান, হে দয়াবান, হে আরহামুর রাহিমিন আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پوتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائل ایر ہواٹس ایپ ای پاور جننو جگازوک کرو نئی نمبر ہے 01715-8869 مفتی شہید السلام قاسمی لائیب بیان شنار لینک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।